Entertainment is a must. Shunun Shadhin Podcast.
আব্বু ওঠো না, আরে ওঠো না।
হ্যাঁ বলো, কি হয়েছে?
আজ তো সোমবার, কাল তো শুনবো না।
ও হ্যাঁ, তাই তো 11টা বেজে গিয়েছে। চলো শুনে আসি স্বাধীন মিউজিকের ভূত গল্প।
ভয় পাবো তো? আব্বু আব্বু শোনো না।
হ্যাঁ বলো, কি হয়েছে?
আমাকে একটা ভূতের গল্প শোনাবে।
আচ্ছা ভূতের গল্প শুনবে? চলো শুনে আসি স্বাধীন মিউজিকের ভূত গল্প।
ভয় পাবো তো?
ভূতের গল্পের অনেকগুলো ভেরিয়েশন আছে জানেন, অথবা বলা যায় আসলে ভূতেরই আছে অনেকগুলো ক্যাটাগরি। তবে আমরা যারা মুসলিম, অ্যাজ এ মুসলিম আমরা ভূত নয় বরং বিশ্বাস করি জিনে। তবে যে যাই বিশ্বাস করুক না কেন, কনসেপ্ট কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অনেকটা দেখবেন সেইমই থেকে যায়। শুধু ভূতের ক্ষেত্রে আমরা জানি যে ওখানে অতৃপ্ত প্রেতাত্মার একটা কনসেপ্ট রয়েছে, যেটা জিনের কনসেপ্টের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সে অতীতকাল থেকে কিন্তু আজ অবধি যে ভৌতিক ঘটনাগুলো আমরা শুনে এসেছি, অনেক ক্ষেত্রেই সেগুলো কিন্তু দেখা যায় যে একটা অপরটার সাথে মিলে যায়, অর্থাৎ একই ধরনের ঘটনা ভিন্ন ভিন্ন স্থানে ঘটছে। আবার যুগের সাথে তাল মিলেও কিন্তু বিভিন্ন ঘটনার যে পরিক্রমাগুলো সেগুলো কিন্তু পরিবর্তিত হয়। যেমন গত 15 বছরে খুব বেশি গলা কাটা ভূতের ঘটনা কিন্তু আমরা শুনিনি, অ্যাটলিস্ট আমি শুনিনি আমার আশেপাশে। আপনি কি শুনেছেন? যেটা আমাদের আগেকার জেনারেশনে কিন্তু হরে মাসে আমরা শুনতে পারতাম। আমরা আমাদের আগের জেনারেশনের যারা এখনো এক্সিস্টিং, যারা এখনো বেঁচে আছেন, তাদের কাছে জিজ্ঞাসা করলে আপনারা শুনতে পারবেন যে গলা কাটা ক্যাটাগরির যে ভূত, যেগুলোকে আমরা স্কন্দকাতা বলি বা সামথিং লাইক দ্যাট, এগুলো ধরনের এই ধরনের ঘটনাগুলো আগের জেনারেশনের মানুষরা অনেক বেশি ফেস করত। আসসালামু আলাইকুম, আমি রাহাত জুবায়ের। সোমবার রাত 11টায় বরাবরের মতো চলে এলাম ভূত গল্প নিয়ে। আজ ভূত গল্পের 87তম পর্ব প্রচারিত হতে যাচ্ছে। আশা করি আজকে প্রচারিত গল্পগুলো বরাবরের মতো আপনাদের ভালো লাগবে। তো একটু আগে যেটা বলছিলাম সেই কথার প্রেক্ষিতে বলতে চাই, সুপার ন্যাচুরাল ঘটনাগুলো যে যুগের সাথে তাল মিলে এই যে পরিবর্তনগুলো, এইগুলোর কারণ আপনাদের মতে কি হতে পারে? আপনাদের এই ব্যাপারের মন্তব্যগুলো আমাদেরকে জানিয়ে দিন। আমাদের সাথে যোগাযোগের জন্য ইমেল করতে পারেন bhutgolpo.show@gmail.com। আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01730178995, এই নাম্বারে। এছাড়াও আমাদের অফিসিয়াল একটি ফেসবুক ফ্যান পেজ রয়েছে, সেটির ঠিকানা আমি আপনাদেরকে আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিতে চাই, উইচ ইজ www.facebook.com/bhutgolpo.sadhin। তো এখানে ভূত গল্পের বিভিন্ন আপডেটস কিন্তু দেওয়া হয়ে থাকে, তো ঘুরে আসতে পারেন সেখান থেকেও। চলুন, অনেক কথা হয়ে গেল, আর দেরি না করে শুনে আসি আজকের প্রথম গল্পটি। শুনতে থাকুন ভূত গল্প স্বাধীন মিউজিকে।
আব্বু আব্বু শোনো না।
হ্যাঁ বলো, কি হয়েছে?
আমাকে একটা ভূতের গল্প শোনাবে।
আচ্ছা ভূতের গল্প শুনবে? চলো শুনে আসি স্বাধীন মিউজিকে ভূত গল্প।
ভয় পাবো তো?
আই হ্যাভ মাই স্কিন জঙ্গলের ভেতর কেউ যেন গোঙানির মতো আওয়াজ করছে। সবুজ বুঝতে পারে আওয়াজটি একটা বৃদ্ধ লোকের, তাই সে ভয় পেয়ে যায়। এ কি, তাহলে কি সেই ভয়ঙ্কর বৃদ্ধ লোকটি তার বাড়ি পর্যন্ত চলে এসেছে? এটা ভাবতেই তার গায়ে কাঁটা দিয়ে ওঠে। সে ভয় ভয় থাকে, কোনোভাবেই দরজা খোলা যাবে না, তাই সে বিছানায় শুয়ে পড়ে। একসময় সে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে নাস্তা সেরে সে কোচিং এ যায়। কোচিং এ পরীক্ষা দিয়ে তাড়াতাড়ি বাড়ি ফেরে। বাড়ি ফেরার সময় সবুজ তার বাড়ির পাশেই একজন অপরিচিত বৃদ্ধ লোককে দাঁড়িয়ে থাকতে দেখে। লোকটি সবার সাথে অদ্ভুত আচরণ করছে। লোকটি তার সামনে যাকেই দেখতে পাচ্ছে তার দিকে লাঠি নিয়ে তেড়ে যাচ্ছে। সবুজকে দেখেও লোকটি তেড়ে আসে। সে তো ভয়ে দ্রুত সাইকেল চালিয়ে বাড়িতে পৌঁছায়। এলাকার সবাই বলতে থাকে লোকটি নাকি সবাইকে ভয় দেখাচ্ছে, আর আজই হঠাৎ করে কোথা থেকে যেন লোকটি এসেছে, সেটাই ভাববার বিষয়। আজকে ভূত গল্পে বাংলাদেশী লেখক আনোয়ার হোসেনের লেখা আগন্তুক নামের ঘটনাটি নেওয়া হয়েছে। আমরা আশা করি আপনাদেরও সবারই তার ঘটনাটি ভালো লাগবে। ভবিষ্যতে আবারও তার লেখা আরো ঘটনা ভূত গল্পে প্রচার করা হবে। চলুন শুনে আসা যাক মূল ঘটনাটি। একটি গ্রাম। গ্রামের সব মানুষই যার যার মতো কাজ নিয়ে ব্যস্ত। গ্রাম হওয়ার দরুন আশেপাশে ঝোপঝাড়ে ভরপুর। বর্ষাকালে আশেপাশের পানিতে চৈচুম্বুর হয়ে থাকে। সেই গ্রামেরই এক ছেলে, তার নাম সবুজ। সবুজ বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। সময়টা তখন সন্ধ্যা হয়ে আসছে, মানে গোধূলি বেলা। হঠাৎ সে শুনতে পায় রাস্তায় একদল লোক মাইকিং করছে। কিছুক্ষণ শোনার পর সে বুঝতে পারে তাদের পাশের এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানে খেলাধুলা সহ নানা রকম সাজসজ্জা ও হরেক রকম খাবারের পসরা বসবে। সবুজ বাড়িতে এসে হাত মুখ ধুয়ে বই নিয়ে বসে। কাল তার কোচিং এ পরীক্ষা আছে। পরীক্ষায় ভালো রেজাল্ট না করলে শাস্তি দেওয়া হয়। শাস্তিটা হলো লজ্জা দেওয়া, তাই যে করেই হোক তাকে ভালো রেজাল্ট করতেই হবে। সেই সুবাদে সে পড়ায় মনোযোগ দেয়। কিছুক্ষণ পর তার ছোট বোনের ডাক আসে, ভাইয়া, এই ভাইয়া। ডাকতে ডাকতে তার বোন নুরি তার কাছেই চলে আসে। এই ভাইয়া, তোকে এত ডাকছি, তুই কিছু বলছিস না কেন? সবুজ বলে, যা তো, এখন পড়ছি, বিরক্ত করিস না। নুরি বলে, মা তোকে ডাকছে। সবুজ তার মায়ের কাছে যায়। তার মা বলে, বাবা, আজ রাতে বাড়িতে মেহমান আসবে, তাই তোকে একটু বাজারে যেতে হবে। সবুজ বলে, বাবাকে পাঠাও। তার মা বলে, তোর বাবা তো বাড়িতে নেই, কখন বাড়ি ফিরে তারও ঠিক নেই, তার চেয়ে তুই একটু কষ্ট করে বাজারে যা বাবা। সবুজ রেগে সাইকেল বের করে নুরিকে বলতে থাকে, যা বাজারের লিস্টটা নিয়ে আয়। নুরি এক দৌড়ে বাজারের লিস্ট এনে সবুজের হাতে দেয়। সবুজ রেগে সাইকেল নিয়ে বাজারের উদ্দেশ্যে বের হয়ে যায়। সে কিছুটা পথ যাবার পর বাজারের তালিকাটি হাতে নিয়ে দেখতে থাকে। হ্যাঁ, এত রাতে বাজারে মাছ পাবো কোথায়? কিছুক্ষণ পর সে বাজারে পৌঁছায়। গ্রামের বাজার। সন্ধ্যার পরপরই লোকজন কমতে থাকে। সবুজ একটা একটা করে সবগুলো জিনিস কিনে ফেলে। এখন বাকি শুধু মাছ কেনার। সে পুরো বাজার খুঁজেও কোনো মাছ পেল না। এই সেরেছে, এখন কি করব? বাড়িতে মেহমান আসবে, মাছ না নিলেও তো হবে না। তাই সে চিন্তা করল অন্য একটি বাজারে যাবে। যেই ভাবা সেই কাজ। সবগুলো বাজার সাথে নিয়ে সাইকেলে চড়ে সে অন্য একটি বাজারের উদ্দেশ্যে বের হয়ে যায়। চারিদিকে কুয়াশা পড়েছে, না চাইলেও এখন মাছ নিয়ে বাড়ি ফিরতেই হবে। রাস্তায় তেমন লোকজন নেই, শীতকাল তো তাই রাস্তায় লোকজন তেমন দেখা যাচ্ছে না। আস্তে আস্তে বাইসাইকেলে চড়ে সে পার্শ্ববর্তী বাজারটিতে পৌঁছায়। বাজারটিতে লোকজন কমতে শুরু করেছে। সবুজ তাড়াতাড়ি সেখান থেকে একটি মাছ কিনে নেয়। এখন বাড়ি ফেরার পালা। সে সাইকেলে অন্যান্য বাজারের সাথে মাছটি রাখে। এখন শীতটা বেশি লাগছে, তাই সে আস্তে আস্তে সাইকেল চালিয়ে বাড়ির দিকে যাচ্ছে। চারপাশে অন্ধকারে ছেয়ে গেছে। আশেপাশের মাঠগুলোতে শেয়াল ডাকছে। সবুজ আপন মনে সাইকেল চালিয়ে সামনের দিকে এগোচ্ছে। হঠাৎই সে রাস্তার এক পাশে একজন বৃদ্ধ লোককে দাঁড়িয়ে থাকতে দেখে। লোকটি তার দিকে হাত বাড়িয়ে কি যেন বলতে যাচ্ছে। সবুজ সাইকেলের গতি বাড়িয়ে দেয়। তার তো কাল পরীক্ষা আছে, মানে কোচিংয়ে কাল পরীক্ষা, তাই এখন সে দ্রুত সাইকেল চালিয়ে সামনের দিকে যাচ্ছে। কিছুক্ষণ পর সে আগের বাজারটি অতিক্রম করে, মানে প্রথম যে বাজারটিতে সে এসেছিল সেই বাজারটি অতিক্রম করেছে। আরো মিনিট দশেক সময় লাগবে। হঠাৎই সবুজ রাস্তার এক পাশে আরেকটা বৃদ্ধ লোককে দাঁড়িয়ে থাকতে দেখে। কিছুক্ষণ পরই সে ভাবে, আরে এই লোকটাকে তো আমি এই বাজারটা অতিক্রম করার আগেও দেখেছি, লোকটি এত তাড়াতাড়ি এখানে আসলো কিভাবে? এটা কোনোভাবেই সম্ভব না। সে কিছুটা ভয় পায়। দ্রুত সাইকেল চালিয়ে এক সময় সে বাড়িতে পৌঁছায়। বাড়িতে এসে তার মায়ের হাতে বাজারগুলো দিয়েই সে পড়তে বসে। কিছুক্ষণ পর তার ছোট বোন তাকে ডাকে, ভাইয়া, এই ভাইয়া। সবুজ বলে, যা তো, বিরক্ত করিস না। নুরি বলে, ভাইয়া, মা তোকে ডাকছে। সবুজ বাধ্য হয়ে তার মায়ের কাছে যায়। তার মা বলে, সবুজ, মাছ কোথায় রে? সবুজ এটা শুনে বলে, মাছ কোথায় মানে? মাছ তো থলের ভেতরেই ছিল। তার মা তাকে অনেক বকাঝকা করে, একটা কাজও তুই ঠিকভাবে করতে পারিস না, তোকে নিয়ে আর পারা গেল না। এই বলে তার মা তাদের ফ্রিজে রাখা পাশের বাড়ির কিছু মাছ রান্না করতে যায়। সমস্যা কি, পরে তাদের মাছ কিনে দিলেই তো হলো। সবুজ আবারও পড়তে বসে। কিছুক্ষণ পর আবারও ছোট বোন নুরির ডাক আসে, এই ভাইয়া, তোকে বাজারে যেতে বলছে। সবুজ বলে, কে বলেছে? আমাকে শান্তিতে পড়তেও দিল না। রাগে ক্ষোভে সে তার মাকে জিজ্ঞেস করে, এখন আবার কি লাগবে? তার মা বলে, বাবা সবুজ, তোকে যে আরেকটু দোকানে যেতে হবে, কি লাগবে তাই বলো। তার মা বলে, বাবা, পিঠা বানানোর জন্য একটু গুড় লাগবে, পাশের দোকান থেকে গুড় নিয়ে আয়। সবুজ দোকানে গিয়ে দেখে দোকান বন্ধ। সে বাড়ি আসে। তার মা বলে, গুড় না হলে তো হবে না। তাই বাধ্য হয়ে সে সাইকেল নিয়ে আবারও বাজারের উদ্দেশ্যে বের হয়। ততক্ষণে রাত 11টা বাজে। সে সাইকেলে চড়ে আস্তে আস্তে বাজারের দিকে যাচ্ছে। হঠাৎই সে সেই বৃদ্ধ লোকটিকে রাস্তার এক পাশে দেখতে পায়। এইবার সে বাইসাইকেলটি থামিয়ে লোকটির কাছে যায়। সবুজ লোকটিকে জিজ্ঞেস করে, চাচা, আপনার বাড়ি কোথায়? লোকটি কোনো জবাব দেয় না। সে আবারও জিজ্ঞেস করে, আপনি এখানে কি করছেন? তখনও লোকটি কোনো কথা বলে না, শুধু চোখ বড় করে তার দিকে তাকিয়ে থাকে। লোকটি আস্তে আস্তে লাঠিতে ভর দিয়ে সামনের দিকে এগোচ্ছে। বোঝাই যাচ্ছে লোকটি অসুস্থ, সে ঠিক মতো হাঁটতেই পারছে না। সবুজ সাইকেলে চড়ে বাজারে যায়। দুই একটা দোকান ছাড়া সব দোকান বন্ধ হয়ে গেছে। সে গুড় কিনে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিছুদূর আসার পর সবুজ খেয়াল করে সেখানে কোনো বৃদ্ধ লোক নেই। মানে কিছুক্ষণ পূর্বে যেই জায়গাটাতে একটি বৃদ্ধ লোক দাঁড়িয়ে ছিল সেই জায়গাটা এখন পুরোপুরি ফাঁকা। আশ্চর্য, লোকটি তো কিছুক্ষণ পূর্বে এখানেই ছিল, আর এত তাড়াতাড়ি এই বয়স্ক লোকটি কোথায় বা চলে গেল? সে এটা ভেবে সামনের দিকে এগোচ্ছে। হঠাৎই সবুজ সামনের দিকে রাস্তার এক পাশে একটি আম গাছে কিছু একটা নড়তে দেখে। সেদিকে তাকিয়ে সবুজ খুবই অবাক হয়ে যায় যে বৃদ্ধ লোকটি কিনা ঠিক মতো হাঁটতে পর্যন্ত পারে না, লাঠিতে ভর দিয়ে হাতে সে কি করে এই আম গাছটির মোড়টাতে বসে আছে। সবুজ কিছুটা ভয় পেয়ে যায়। তখন তার কাছে ব্যাপারটা খুবই অদ্ভুত লাগে। একজন বয়স্ক লোকের পক্ষে এত বড় ও উঁচু একটা গাছে ওঠা কখনোই সম্ভব না। সবুজ কিছুটা পথ সামনে গিয়ে আবারও সেই লোকটির দিকে তাকায়। এবার সে দেখতে পায় লোকটির এখন দিক পরিবর্তন করে তার দিকে তাকিয়ে আছে। মানে এই মাত্রই তো লোকটি অন্যদিকে ফিরে বসেছিল, এত তাড়াতাড়ি কিভাবে সেই লোকটি তার দিকে ফিরে বসল? এটা দেখে সে ভয় পেয়ে যায়। তখনই সেই অচেনা বৃদ্ধ লোকটি ইশারায় তাকে ডাকে। এটা দেখে সবুজ খুবই ভয় পেয়ে যায়। সে দ্বিতীয়বার লোকটির দিকে না তাকিয়ে সামনের দিকে এগোতে থাকে। তখন তার কাছে মনে হচ্ছে সাইকেলটি পেছন থেকে কেউ যেন টেনে ধরে আছে। তার কাছে সাইকেলটি অনেক বেশি ভারী মনে হচ্ছে। কোনোভাবেই সে আর সামনের দিকে এগোতে পারছে না। বারবার তার কাছে মনে হচ্ছে যেন কেউ পেছন থেকে সাইকেলটি ধরে রেখেছে। সবুজ ভয় আর পেছনে তাকানোর সাহস পায়নি। হঠাৎই সে সাইকেলটি সহ মাটিতে পড়ে যায়। সবুজের অজান্তেই সেই কুমুরগুলো থলে থেকে পড়ে যায়। সে কোনো রকমে উঠে সে প্রাণপণে সাইকেল চালিয়ে বাড়িতে পৌঁছায়। একে তো কোচিং এ কাল তার পরীক্ষা ঠিক মতো পড়তেও পারেনি, তাই তার মেজাজ খারাপ। এখন সাথে অনেক ভয়ও পেয়েছে। সে তাড়াতাড়ি তার ছোট বোন নুরির হাতে গুড়ের পুটলিটা দিয়ে পড়তে বসে। সে খেয়াল করেনি তার ব্যাগ থেকে গুড়ের সাথে আসলে মাছ পড়ে গিয়েছিল, যেটি সে তার কিছুক্ষণ আগে তার মা খুঁজে পাচ্ছিল না। কিছুক্ষণ পর সবুজ শুনতে পায় তাদের বাড়ির পেছন দিকে জঙ্গলের ভেতর কি যেন গোঙানির মতো আওয়াজ করছে। সে কিছুক্ষণ পর বুঝতে পারে আওয়াজটি একটা বৃদ্ধ লোকের। তাই সে ভয় পেয়ে যায়। এ কি, তাহলে কি সেই ভয়ঙ্কর বৃদ্ধ লোকটি তার বাড়ি পর্যন্ত চলে এসেছে? এটা ভাবতেই তার গায়ে কাঁটা দিয়ে ওঠে। সে ভয় ভয় থাকে, কোনোভাবেই দরজা খোলা যাবে না। তাই সে বিছানায় শুয়ে পড়ে এবং এক সময় ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে নাস্তা সেরে সে কোচিং এ চলে যায়। কোচিং এ পরীক্ষা দিয়ে তাড়াতাড়ি বাড়ি ফেরে। বাড়ি ফেরার সময় সবুজ তার বাড়ির পাশেই একজন অপরিচিত বৃদ্ধ লোককে দাঁড়িয়ে থাকতে দেখে। লোকটি সবার সাথে অদ্ভুত আচরণ করছে। লোকটি তার সামনে যাকেই দেখতে পাচ্ছে তার দিকে লাঠি নিয়ে তেড়ে যাচ্ছে। সবুজকে দেখেও লোকটি তেড়ে আসে। সে তো ভয়ে দ্রুত সাইকেল চালিয়ে বাড়িতে পৌঁছায়। এলাকার সবাই বলতে থাকে লোকটি নাকি সবাইকে ভয় দেখাচ্ছে, আর আজই হঠাৎ করে কোথা থেকে যেন লোকটি এসেছে, সেটা একটি ভাববার বিষয়। সেদিন সন্ধ্যার পর সবুজ দেখতে পায় তাদের কুকুর পারে কে যেন দাঁড়িয়ে আছে। সবুজ এটা দেখে কুকুর পারে যায়, আর সেখানে গিয়ে সবুজ দেখে অচেনা সেই লোকটির জামা ও হাতের লাঠিটা কুকুর পারে পড়ে আছে, কিন্তু লোকটি কোথাও নেই। একই লোকটি তো এইমাত্র এখানেই ছিল। সে পুকুরের দিকে তাকিয়ে ভাবছে হয়তো লোকটি পুকুরে গোসল করতে নেমেছে, কিন্তু এই রাতের বেলা এত ঠান্ডার মধ্যে একা পুকুরে গোসল করবে ব্যাপারটা তার কাছে ভালো ঠেকেনি। সে ভয় পেয়ে যায়, আর ভয় এসে পেছনে যেতে থাকে। তখনই পুকুরের পানিতে সেই বৃদ্ধ লোকটি ভেসে ওঠে আর সে বলতে থাকে, বাবা আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। সবুজ ভয় পেয়ে কিছুটা দূরে সরে আসে। সে দূর থেকে জিজ্ঞেস করে, কে আপনি? লোকটি বলে, বাবা আমি। এতটুকু বলতেই সবুজকে কে যেন পেছন থেকে একটা হাত ধরে তাদের বাড়ির ভেতর নিয়ে যায়। সে খেয়াল করে তার মা তাকে বাড়ির ভেতর নিয়ে এসেছে। সাবধান, সন্ধ্যার পর ভুলেও পুকুর পাড়ে যাবি না। কেন মা, কি হয়েছে? তার মা কথার কোনো জবাব দেয় না। তিনি বলে, যা বলেছি সেটা মানাই তোর জন্য ভালো হবে। সে কিছুটা অবাক হয়, আরে হঠাৎ করে তার মা এসব কেন তাকে বলছে? তাহলে কি তার মা এসব ব্যাপারে জেনে গেছে? সবুজ এসব ভাবতে ভাবতে পড়তে বসে। কিছুক্ষণ পর তাদের ঘরের ঠিক পাশেই একটি গাছের ওপর থেকে বৃদ্ধ লোকের কান্নার আওয়াজ শুনতে পায়। সবুজ ভয় পেয়ে যায়। সে তার মাকে ডাকতে থাকে, মা তুমি কি সেই লোকটির কান্নার আওয়াজ শুনতে পাচ্ছ? তখন তার মা বলে, বাবা তুই ভুলেও ঘর থেকে বের হবি না, যতই ডাকুক বা যতই হাহাকার করুক তুই ভুলেও ঘর থেকে বের হবি না। সবুজ বলে, ঠিক আছে মা। তখন সে তার ঘরের বেড়ার একটু ফাঁকা অংশ দিয়ে দেখার চেষ্টা করে যে সেই গাছটিতে আসলে কে কান্না করছে। তখন সে ঘরের বেড়ার ফাঁকের অংশ দিয়ে উঁকি দেয়। সে উঁকি দিয়ে যা দেখে তা দেখার পর তার চোখ কপালে উঠে যায়। সে দেখে একটি গাছের ডালে বৃদ্ধ লোকটি বসে আছে ও ভয়ানক ভাবে তাদের বাড়ির দিকে তাকিয়ে আছে। মুহূর্তেই সবুজ কয়েক পা পিছিয়ে যায়। সে অনেক ভয় পায়। সেই রাতটা তার অনেক ভয়ে ভয়ে কাটায়। পরদিন সবুজ ও তার মা পাশের এলাকা থেকে একজন হুজুর টাইপের লোক নিয়ে আসে। সেই হুজুরকে সবকিছু বলার পর তিনি বলেন, আসলে আপনাদের বাড়ির উপর কোনো একটি খারাপ জিন বা খারাপ কোনো কিছুর কুনজর পড়েছে, তাই আপনারা ওই রকম কান্নার আওয়াজ যদি শুনতে পান আর সেই বৃদ্ধটিকে দেখতে পান। হুজুরটি তখন সবুজকে বলে, বাবা তুমি এখন যুবক মানুষ, পড়াশোনা তো করছো, পড়াশোনার পাশাপাশি তোমাকে নামাজও পড়তে হবে। তুমি নামাজ না পড়ে এভাবে দিন যাপন করছো, যে কারণে একটি খারাপ জিন তোমার উপর কুনজর দিয়েছে, তাই তুমি এখন থেকে নামাজ পড়ার চেষ্টা করো, সব সময় পাক পবিত্র থাকার চেষ্টা করো, সব সময় আল্লাহর রাসূল এবং আল্লাহর নাম নিয়ে চলার চেষ্টা করো, তাহলে এসব সমস্যার সম্মুখীন তুমি আর হবে না। আর যত খারাপ জিন ও খারাপ কোনো কিছু থেকেই থাকো, অন্তত তোমার কোনো ক্ষতি তারা করতে পারবে না। এরপর হুজুরটি চলে যায়। পরদিন সবুজ পাপ পবিত্র হয়ে নামাজ পড়তে মসজিদে যায়। কিছুদিন পর সে জানতে পারে তার এক বন্ধু নাকি রাতের বেলা অপরিচিত এক বৃদ্ধ লোককে দেখতে পায়। ব্যাপারটা নিয়ে তার বন্ধু খুবই ভয় আছে। তখন সবুজ তার বন্ধুকে বলে, তাহলে এই ব্যাপার, এখন থেকে তুই নামাজ পড়, পাক পবিত্র থাকতে চেষ্টা কর, সবসময় আল্লাহ রাসুলের নাম স্মরণ করে চল, দেখবি কোনো খারাপ কিছু তোর ধারে কাছেও আসার সাহস পাবে না। তো এই ছিল লেখক আনোয়ার হোসেনের ঘটনা। আশা করি সবার ভালো লেগেছে। আবার অন্য কোনো এপিসোডে তারই লেখা ঘটনা নিয়ে আসবে ভূত গল্প। শুনতে থাকুন ভূত গল্প শুধুমাত্র স্বাধীন মিউজিকে।
আব্বু আব্বু শোনো না।
হ্যাঁ বলো, কি হয়েছে?
আমাকে একটা ভূতের গল্প শোনাবে।
আচ্ছা ভূতের গল্প শুনবে, চলো শুনে আসি স্বাধীন মিউজিকে ভূত গল্প।
ভয় পাবো তো?
আব্বু
ঘটনাটি যেভাবে লেখা আছে আমি ঠিক সেইভাবে পড়ার চেষ্টা করছি। ঘটনাটির লেখক তাইবা এর কাছ থেকে ভূতকল্প কালেক্ট করেছে। উনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেইভাবে পড়ছি। গ্রামের শেষ সীমানায় একটা খ্রিস্টিয়ান কবরস্থান। আজ সকালেই কফিন সমেত একটি তরুণীর লাশ দাফন করা হয়েছে। কোদাল হাতে দুই যুবক এগিয়ে আসছে এই কবরস্থানের দিকেই। চারিদিকে শুনশান নীরবতা বিরাজমান, শুধু থেকে থেকে শেয়ালের হুক্কা হুয়া ডাক শোনা যাচ্ছে। কবরের সীমানায় আসা মাত্রই সামনে দিয়ে দুইটা নেরি কুত্তা লেজ নাড়িয়ে ঘেউ ঘেউ করে দৌড়ে চলে গেল। যুবক যুগল এগিয়ে গিয়ে কবরস্থানের গেট খোলা মাত্রই ক্যাট করে একটা শব্দ তুলে পুরনো গেটখানা খুলে গেল। তারা উভয়ই একে অপরের দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিল, তারপর ধীর পায়ে এগিয়ে চলল। তারা গিয়ে থামে সেই নতুন কবরটির সামনে। তারপর একজন বলে ওঠে, এটি সেই কবর যা সকালে দেওয়া হয়েছে। অপরজন বলে, তাহলে দেরি কিসের, কাজে লেগে পড়ো। দুইজনই পরনের জ্যাকেট খুলে কবর খোঁড়ার কাজে লেগে যায়। কবর খুঁড়তেই বেরিয়ে আসে একটা চকচকে নতুন কফিন। দুজনেই নেমে যায় কবরে, তারপর উপরে উঠিয়ে নিয়ে আসে কফিনটা। কফিনের উপর খোদাই করে লেখা, হ্যাপি জার্নি জেনিফার। দুজনের মুখেই তৃপ্তির হাসি। তাদের মধ্যে একজন ধীরে ধীরে কফিনের উপরের ঢাকনা সরাতেই বেরিয়ে আসে একটা থপথপে ফর্সা মেয়ের লাশ। লাশটা এতটাই সতেজ আর টাটকা যে মনে হচ্ছে এখনই জেগে উঠবে। মুখে পৈশাচিক হাসি ফুটে উঠল দুইজনের। চোখগুলো লোভে চকচক করছে, যেন অতি অপেক্ষমান কিছু পেয়ে গেছে তারা। দাঁড়িয়ে থাকা অপরজন বলল, তাড়াতাড়ি করো, কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। তারা লাশটি মাটিতে রেখে কফিনটি বন্ধ করে আবারও কবরে নামিয়ে রাখে। তারপর উপর থেকে মাটি চাপা দিয়ে রাখে, যাতে কেউ বুঝতে না পারে এটা কখনো খোদাই করা হয়েছিল। কাজ শেষে তারা লাশটি কাঁধে উঠিয়ে নেয়। তারপর কবরস্থানের বিপরীত মুখে একটা সরু রাস্তা দিয়ে হাঁটতে থাকে। কিছু দূর যাওয়ার পর তারা গিয়ে থামে একটা বড় প্রাসাদের সামনে, যেখানে গম্ভীর একটা আবহাওয়া বিরাজমান। একটা কাকপক্ষীর সাড়াও নেই, নিস্তব্ধ চারিদিক। প্রাসাদের গেট খুলে তারা ভেতরে প্রবেশ করে। তাদের মাথার উপর দিয়ে কয়েকটা বাদুর নিঃশব্দে এমন ভাবে উড়ে গেল যেন অল্প আওয়াজ হলেই তাদের উপর বিপদ নেমে আসবে। প্রাসাদের ঠিক সামনেই একটা বড় সড়ো ফোয়ারা। তার চারপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ঝাউ গাছ। ঝাউ গাছের গা বেয়ে চলে গেছে উভয় পাশেই দুইটা রাস্তা। তারা দুজনেই একটা রাস্তা দিয়ে এগিয়ে গেল। ফোয়ারার রাস্তা অতিক্রম করার পর তারা একটা গর্জন শুনতে পেল। ক্ষুধার্ত বাঘিনী যেমন আর্তনাদ করে, ঠিক তেমনি। দুজনের হাঁটু কাঁপছে। ভয়ে ভয়ে এগিয়ে গেল প্রাসাদের বড় দরজার সামনে। একে অপরের দিকে ভীত চিত্ত নয়নে তাকায় তারা। তারপর লাশটি ফ্লোরে রেখে দৌড়ে ঝাউ গাছের আড়ালে লুকিয়ে পড়ে। কয়েক মিনিটের ব্যবধানে একটা দমকা হাওয়ায় দরজাটা ধপাস করে খুলে গেল। যুবকগুলোর বুক দুরু দুরু কাঁপছে। তারা ঈগল চোখে তীক্ষ্ণ দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে আছে। হঠাৎ সেখানে উপস্থিত হলো একটা ভয়ঙ্কর দেখতে মহিলা, যে লম্বায় প্রায় 9 ফুট সমান হবে। তার চুলগুলো ধপধপে সাদা, চুলগুলো গড়িয়ে পড়েছে টাকনুর নিচ অবধি। চোখ দুটো সবুজ আর মুখের দুই পাশে বড় দুইটা দাঁত উকি দিচ্ছে। চেহারা অস্বাভাবিক ফ্যাকাশে, যেন কোনো মৃত মানুষ। হাতে পায়ের নখগুলো ইয়া বড় বড়। মহিলাটি যুবক যুগলের দিকে তাকিয়ে একটা ভয়ঙ্কর হাসি দিল। ঠোঁটের ফাঁক দিয়ে কালো কুচকুচে দাঁতগুলো বেরিয়ে এসেছে। যুবকদের চানে পানি শুকিয়ে গেল। দুজনেই ভয়ে কাঁপাকাঁপি করছে। মহিলাটি হাত থেকে একটা লাল ছোট পোটলা ছুড়ে মারে তাদের সামনে। তারপর একটু ঝুঁকে লাশটির এক পা ধরে টেনে নিয়ে যায় প্রাসাদের ভেতর। মহিলাটি ভেতরে যেতেই ঠাস করে দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। যুবক দুই এগিয়ে এসে লাল পোটলাটা হাতে নিয়ে দৌড়ে প্রাসাদের গেট দিয়ে বেরিয়ে যায়। তারা দৌড়াতে দৌড়াতে মেইন রাস্তায় এসে থামে, যেখান থেকে ক্রিশ্চিয়ান কবরস্থানটা স্পষ্ট দেখা যায়। তারপর একজন হাতে লাল পোটলাটা খোলে। পোটলা খুলতেই সেখানে স্বর্ণ মুদ্রার ঝল মলিয়ে ওঠে। দুজনের ভয় কেটে গিয়ে মুখে শয়তানি হাসি ফুটে ওঠে আবারও। রেজা ঘুমের মধ্যে চিৎকার চেঁচামেচি শুনে লাফিয়ে ওঠে। তার বুক অস্বাভাবিক কাঁপছে। গভীর ঘুম থেকে হঠাৎ জাগ্রত হওয়ায় এমন হচ্ছে। সে লক্ষ্য করে পাশের রুম থেকে চিৎকার আসছে। সে দৌড়ে সেদিকে যায়। রুমে ঢুকেই একটা মেয়ে তার বুকে ঝাঁপিয়ে পড়ে। মেয়েটি হাউমাউ করে কান্না করছে। রেজা তাকে অতি আদরে জড়িয়ে রেখেছে। মেয়েটি কান্নার গতি আরো বাড়িয়ে দিয়েছে। রেজার চোখেও জল। সে নিজের চোখের জল অতি সন্তর্পণে মুছে ফেলে। তারপর মুখে মেয়েটি একটা হাসি ফুটিয়ে বলে, কিরে পেতনি, মাঝরাতে এমন ভয়ানক আওয়াজ করছিস কেন? তোর এই আওয়াজে তো ভূতপ্রেতদের কানের পর্দা চলে যাবে। মেয়েটির কান্নারত মুখে রাগ ফুটে ওঠে। সে মুখ দিয়ে চ শব্দ উচ্চারণ করে, রেজার দিকে তাকিয়ে আর তার বুকে কিল ঘুষি মারতে থাকে। রেজা হাসি থামিয়ে মুখ কালো করে বলে, এই নিয়ে তুই আমার বুক পাজরের পাঁচটি হাড়টি ভেঙে দিয়েছিস, আমি এর ক্ষতিপূরণ চাই চাই চাই। মেয়েটির মুখে হাসির ছিলকা ফুটে উঠল। সে চোখ মুছে বলল, ভাইয়ু তুই কবে মানুষ হবি? দেখছিস আমি কান্না করছি আর তুই এমন আবোল তাবোল বকেই যাচ্ছিস। রেজা মুখে হাসির রেখা ফুটিয়ে বলল, আমার লক্ষ্মী বোনটার চোখের জল দেখলে আমি দিশাহারা হয়ে যাই। তখন মাথায় একটাই চিন্তা আসে, কিভাবে আমার পেতনি বোনটার মুখে হাসি ফোটাবো। কি আবার পেতনি বলছিস? ও চরি, ভুল হয়েছে, পেতনি না শাকচুন্নি হবে। ভাইও ভালো হবে না কিন্তু, রেজা মুচকি হেসে বলে, আচ্ছা ঠিক আছে এখন ঘুমিয়ে পড়, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। ভাইও আমি আজকেও ওই স্বপ্নটা দেখেছি। সব ঠিক হয়ে যাবে বোন, তোকে না বলেছি সব সময় হাসি খুশি থাকবি, অতীতের কোনো কিছু মাথায় রাখবি না, যা হয়ে গেছে এখন আমাদের ওইসব ভুলে যাওয়া উচিত। আর ডাক্তার কিন্তু বলেছে তোর এই চিন্তা ব্যারাম দূর করতে হবে, নয়তো একদিন তুই পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবি, আর ছোট বাচ্চারা তোকে ইট পাথর মারবে। ভাইও আবার শুরু করেছিস, তুই একটা পচা ভূত, তোকে তো আমি বলেই রেজার চুল টেনে ধরে। আহ চুল ছাড় দিয়া, তুই বড্ড পাজি হয়েছিস, কথায় কথায় আমার চুল টানিস, এভাবে করলে আমার চুল সব উঠে মাথা টেবিল টেনিস হয়ে যাবে, তখন কে আমাকে বিয়ে করবে, কে হবে আমার টেবিল টেনিসের দর্শক? তুই আস্ত একটা পাগল ভাইও, তোর কপালে মেয়ে জুটবে না বলে দিলাম, বদদোয়া করছিস? এভাবে তো শত্রু বন্ধুকে বদদোয়া দেয় না। ভাইয়া কি বলিস এসব, তোর মাথায় ছিট উঠে গেছে বুঝতে পেরেছি। তুই তো তাই বলবি, আচ্ছা ঠিক আছে আর কথা না, আয় শুয়ে পড়, আমি তোর চুলে বিলি কেটে দিচ্ছি। মেয়েটি শুয়ে পড়ে, রেজা তার পাশে বসে মাথার চুলে বিলি কেটে দিচ্ছে। মেয়েটি চোখ বুঝে নিয়েছে, তবে চোখ জোড়া থেকে মুক্তদানা গড়িয়ে পড়ছে। রেজা চুলে বিলি কেটে দিচ্ছে আর অসহায় চোখে তার বোনের দিকে তাকাচ্ছে। কি থেকে কি হয়ে গেছে তার বোনটি? 4 বছর আগের একটা ঘটনায় তাদের জীবনটা একেবারে এলোমেলো করে দিয়েছে। আজ প্রথম না, বিগত 4 বছর ধরে দিয়া ডিপ্রেশনে ভুগছে, যার ফলস্বরূপ তার অনিদ্রা আর ভয়ঙ্কর স্বপ্ন আসে, সব সময় মন মরা হয়ে থাকে। রেজা অনেক ভালো ডাক্তার দেখিয়েছে, কিন্তু কিছুতেই দিয়া সেই সময়টা থেকে বের হয়ে আসতে পারছে না। ডাক্তার বলেছে গভীরভাবে মানসিক আঘাত পাওয়ায় দিয়ার ব্রেইনে ইঞ্জুরি হয়েছে, যার ফলপ্রসূ তার এত ভোগান্তি। আমি শামীম রেজা, জব করি মাল্টিন্যাশনাল একটা কোম্পানিতে, পরিবার বলতে আছে আমার এই ছোট বোনটি। বড় হয়েছি একটা এতিমখানায়। বাবা মা বলতে এতিমখানার দায়িত্বরত কর্মকর্তা খসরু চাচাকেই বুঝি। দিয়া আমার আপন বোন নয়। আমি যখন 5 বছরের তখন এতিমখানার গেইটের বাইরে একটা ছোট্ট ফুলকে কেউ ফেলে চলে যায়। খসরু চাচা তাকে এতিমখানায় নিয়ে আসেন। আমি যখন প্রথম দিয়াকে দেখি ছোট্ট একটা পুতুল, সে হয়তো 3-4 মাসের হবে। তখন থেকেই তাকে নিজের কাছে রাখতে বায়না ধরি। ছোট্ট ফুল ধীরে ধীরে বড় হচ্ছিল। অনেকেই তাকে দত্তক নিতে যাচ্ছে, কিন্তু আমার কান্নাকাটির জন্য খসরু চাচা তাকে কাউকে নিতে দেয়নি। আমাকে যেভাবে নিজের কাছে রেখে দিয়েছে সেভাবেই দিয়াকেও আমার জন্য রেখে দিয়েছে। আমার 18 বছর হওয়ার পরে আমি এতিমখানা থেকে বেরিয়ে ছোট্ট এক রুমের একটা বাসা ভাড়া নেই, দিয়াকেও সাথে নিয়ে আসি। তারপর বিভিন্ন দোকানে ছোটখাটো চাকরি করে নিজের এবং বোনের লেখাপড়া চালাই। আমি পড়া কমপ্লিট করে ভাগ্যক্রমে একটা ভালো পোস্টে জব পেয়ে যাই। তারপর থেকে আমাদের আর পেছনে তাকাতে হয়নি। বড় একটা বাসা নিয়েছি, বোনকে নিয়ে সুখেই শান্তিতে দিন কাটছিল। কিন্তু আমার একটা ভুলের কারণে আমাদের জীবনটা হেলোমেলো হয়ে যায়। রেজার ভাবনার মধ্যেই মোবাইলে টুং করে একটা আওয়াজ হলো। রেজা তাকিয়ে দেখল বোন ঘুমিয়ে গেছে। সে বালিশের পাশ থেকে মোবাইল হাতে নিয়ে দেখল মেসেজ এসেছে। মোবাইল হাতে থাকা অবস্থায় পরপর 2টা মেসেজ আসলো আরো। স্ক্রিনে নাম ভাসছে, ফাইজু। রেজা কপাল কুচকে বলল, এই ভূতনি এত রাতে দিয়াকে মেসেজ করছে কেন? তখনই আরেকটা মেসেজ আসলো। রেজা এবার কৌতূহল দমাতে পারল না। সে স্ক্রিনে স্ক্রল করতেই পিন চাইল। ইস, মোবাইল তো লক করা, এখন কি করি? পাশে শুয়ে থাকা দিয়ার দিকে তাকিয়ে ভিলেন মার্কা হাসি দিল সে। তারপর দিয়ার আঙুলের চাপ নিয়ে ফিঙ্গারপ্রিন্ট লক খুলে হোয়াটসঅ্যাপে ঢুকল। প্রথমেই চোখে পড়ল ফাইজার লেখা মেসেজ। সে ফাইজার ইনবক্সে গেল, তাতে মেসেজ শো করছে, দোস্ত আমার না ঘুম আসছে না। তুই কি জেগে আছিস? জানিস বন্ধু, আজকেও না সেই স্বপ্নটা দেখেছি। এবার রেজার কৌতূহল 100 গুণ বেড়ে গেল। সে অধীর আগ্রহে ইনবক্সে চোখ কেড়ে বসে আছে। ফাইজা আবারও মেসেজ করল, কি রে গাধা, এভাবে চেয়ে আছিস কেন? রেজা এবার থতমত খেয়ে যায়। এই মেয়ে কিভাবে জানলো সে মোবাইলে চেয়ে আছে? মেসেজের টুং আওয়াজে রেজার ধ্যান ভাঙে। সে আবারও ইনবক্সে মনোনিবেশ করে। এবার ফাইজা লম্বা করে একটা মেসেজ দিয়েছে, আমি জানি তুই আমার মেসেজ দেখছিস, কিন্তু ইচ্ছা করে রিপ্লাই দিচ্ছিস না, তাই না? কিন্তু আমিও ছেড়ে দেওয়ার পাত্রই নই, আমি বলে যাব, তুই দেখে যা। আজকে আমি আবারও স্বপ্নে দেখেছি আমার বিয়ে হয়ে যাচ্ছে। লাল টুকটুকে একটা বর আমার জন্য ঘোড়ায় সওয়ার হয়ে আসছে। তারপর বাকিটুকু পড়ার রুচি আর হলো না রেজার, কারণ এই মেয়েটা সবসময় উদ্ভট কথাবার্তা বলে, আর আজ তো দেখা যাচ্ছে সে স্বপ্ন উদ্ভট দেখে। এই মেয়ের কি মাথা নষ্ট? কিসব বলছে? লাল টুকটুকে বউ শুনেছি, কিন্তু এখন দেখছি শুনছি লাল টুকটুকে বড় হয়। হ্যাঁ, মেয়ে মানুষ বলেই রেজা হাপিস ছাড়ল। রেজা দিয়ার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। তার বোনটা কি সুন্দর ক্যাঙ্গারু শেপে ঘুমিয়েছে, একদম ছোট্ট একটা ক্যাঙ্গারুর বাচ্চা মনে হচ্ছে। সে দিয়ার কপালে হাত বুলিয়ে তার রুমের দিকে পা বাড়ায়। রুমে ঢুকেই বেডে গিয়ে শুয়ে পড়ল। তখনই রেজার ফোনে একটা কল আসলো। ফোন হাতে নিয়ে দেখল স্ক্রিনে নাম ভাসছে রুবাইয়াত। রেজার মুখে বিরক্তি স্পষ্ট, রিং হয়ে কল কেটে গেছে। আবারও কল আসাতে সে ফোন রিসিভ করে বলল, তোমাকে না কতবার বলেছি রাত বিরাতে কল করবা না, এক কথা কতবার বলবো? কি জন্য ফোন দিয়েছ, কি চাই? রেজা কর্কশ গলায় শুধালো। অপর পাশ থেকে ভাঙা ভাঙা গলায় একটা মেয়ে কণ্ঠ বলল, তোমাকে নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখেছি, তাই। মেয়েটা বাকি কথা শেষ করতে পারল না। রেজা ধমকে সুরে বলল, আমাকে নিয়েই কেন স্বপ্ন দেখতে হবে তোমার? আর কি কোনো টপিক নেই স্বপ্ন দেখার? ঘুরে ফিরে কেন আমাতেই আটকাতে হয় তোমার? অপর পাশ থেকে চাপা গলায় শুধু বলল, সরি, আর হবে না, বলেই কল কেটে দিল। রেজা বিরক্তিতে চ উচ্চারণ করল। এদিকে আমরা দেখতে পাই রুবাইয়াত মেয়েটি মুখে হাত দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁপছে আর বলছে, তুমি অনেক বাজে রেজা, কেন বোঝো না আমি তোমাকে কতটা ভালোবাসি? তোমার উপর কোনো বিপদ আসার আগেই যে আমি টের পেয়ে যাই, কি হবে যদি একটু ভালোবাসো আমায়? রেজা বিড়বিড় করে বলল, এই মেয়েটি আসলে একটা বিরক্তিকর প্রাণী। তারপর মুখে কাঁথা মেলে হাত পা ছড়িয়ে ঘুমিয়ে পড়ল। রেজা ঘুমানোর পরে তার মাথার পাশে একটা কালো ছায়া দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এই ছিল আদমখোর সিরিজের প্রথম পর্ব। আশা করি সবারই ভালো লেগেছে। ভূতকল্পের পরের এপিসোডে আদমখোর সিরিজের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হবে। সেই পর্যন্ত সবাই ভূতকল্পের সাথেই থাকুন। মাত্রই আমরা শুনে ফেললাম আদমখোর গল্পের প্রথম পর্ব। এই গল্পটাতে কিন্তু আমরা ভ্যাম্পায়ার একটা ফ্লেভার পাচ্ছি। এখানে সদন্তের একটা ব্যাপার আমরা জানতে পারলাম ফার্স্টের দিকে, যে ক্যারেক্টারটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে। মেবি এটাই এই গল্পের মেইন ভিলেন ক্যারেক্টার। সো এই জিনিসগুলো আমরা সামনের এপিসোডগুলোতে জানতে পারবো। তো আজ ছিল গল্পের প্রথম পর্ব। সামনের পর্বগুলোতে কিন্তু অনেক বেশি টুইস্ট অ্যান্ড টার্ন আসতে চলেছে। তো সেই টুইস্ট অ্যান্ড টার্নগুলোর জন্য অপেক্ষায় থাকুন। খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। ভূত গল্পে খুব তাড়াতাড়ি আসতে চলেছে আদমখোর গল্পের দ্বিতীয় পর্বটি। তো শুনতে থাকুন ভূত গল্প, সাথে থাকুন স্বাধীন মিউজিকের।
আব্বু আব্বু শোনো না।
হ্যাঁ বলো, কি হয়েছে?
আমাকে একটা ভূতের গল্প শোনাবে।
আচ্ছা, ভূতের গল্প শুনবে? চলো শুনে আসি স্বাধীন মিউজিকে ভূত গল্প।
ভয় পাবো তো?
আজকের এপিসোডে ভূত গল্পের সকল শ্রোতাদের জন্য নিয়ে এসেছি হোসেন ভাইয়ের সকল প্রকার ভৌতিক কেসের ঘটনা। সবারই মনে এখন প্রশ্ন, কে এই হোসেন ভাই? হোসেন ভাই আপনাদের অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূতুরে ঘটনার সাক্ষী রাখবে, এইটুকু বলতে পারি। তাহলে দেখাই যাক হোসেন ভাইয়ের সকল ঘটনা আপনাদের ভয় দিতে পারে কিনা। কেস এক। এইমাত্র রুমে এসে বসলাম, শরীরটা ভালো লাগছে না। অফিস থেকে ফেরার সময় ওই শ্মশানের কাছে না গেলেই হয়তো ভালো হতো, কিন্তু কি করব, একই খুব রাত হয়ে গিয়েছিল, তার উপর আবার রাস্তা লম্বা, তাই শর্টকাট নেওয়া ছাড়া উপায় ছিল না। মাথাটা খুব বেশি ঘুরছে, আমি আমার রুমে একাই থাকি, তাই ওই অবস্থাতেই শুয়ে পড়লাম। ভাবলাম একটু পর উঠে ফ্রেশ হব। শুয়ে পড়ার সাথে সাথে আমার সারা শরীর কেমন জানি মোচড় দিতে লাগলো। আমার মনে হতে লাগলো যে আমায় কেউ যেন বারবার ধাক্কা দিচ্ছে। আমি চোখে সবকিছুর ঝাপসা দেখছি। কিছুক্ষণ এইভাবে চলার পর খুব জোরে একটা ধাক্কা লাগে। আমি খাটের ওপর থেকে ছিটকে নিচে পড়ে যাই, কিন্তু ব্যথা পেলাম না। নরম কিছুর উপর পড়েছি বলে মনে হলো। চোখে ঝাপসা দেখায় আমি কিছুই বুঝতে পারলাম না। আমি ফ্লোরেই বেশ কিছুক্ষণ শুয়ে থাকলাম। একটু পরেই আমি চোখ খুলে দেখলাম যে আমার চারপাশে অন্ধকার, আমি আমার ঘরে নেই। আমি উঠে চারপাশে একটু দেখতেই বুঝতে পারলাম যে আমি তো শ্মশানে এসে পড়েছি, আর এতক্ষণ আমি শ্মশানের ছাইয়ের উপর শুয়েছিলাম। আমি তাড়াতাড়ি লাফিয়ে উঠে পড়লাম। আমি নিজের অবস্থান থেকে কয়েক ধাপ পিছিয়ে যেতেই কারো সাথে ধাক্কা খেলাম। মনে হলো আমার পিছনে কোনো মেয়ে আছে। আমি পেছনে তাকাতেই দেখলাম যে আমার পেছনে কেউ নেই। তাহলে ধাক্কা খেলাম কার সাথে? আমার শরীর আরো বেশি খারাপ মনে হচ্ছে, খুব বেশি মাথা ঘুরছে। আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, হঠাৎ একটা গান ভেসে আসলো। গানটা ঠিক গান না, কেউ নাকি স্বরে কাঁদছে আর সুর করে বলছে, মরতে এলি মরার দেশে, ফিরবি কিরে মরবি শেষে, আত্মা তোর হবে ফেরার, হাসলি কেন ঘাটে এই মরার। আমি ব্যাপারটা বুঝলাম না, সে কি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে নাকি গান গেয়ে টাইম পাস করছে। হঠাৎ পেছন থেকে কেউ আমায় ডাক দিয়ে বলল, হোসেন ভাইয়ের কেস এখন শুরু। আমি পেছনে তাকানোর সাথে সাথে একটা পচা রক্ত মাংস মাখানো কঙ্কাল হাত গলা চেপে ধরল। আমি খুব চেষ্টা করলাম বাঁচার জন্য, কিন্তু সেই হাতটা আমায় ছাড়ল না। আমি খাটের উপর মরার মতো ঘুমিয়ে আছি, সারা শরীর ঘেমে গেছে, খুব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি। এ কি, আমি তো আমার ঘরেই আছি, তাহলে কি শ্মশানের বাতাস লেগেছে গায়ে? কালকে একবার কবিরাজের কাছে থেকে ঝেড়ে নিতে হবে। আমি ফ্রেশ হয়ে আবার শুয়ে পড়লাম। কেস দুই। হ্যালো, না এখনো ট্রেন আসেনি। বুঝতে পারছি না আজ এত দেরি কেন হচ্ছে, প্রতিদিন তো ঠিক সময় চলে আসে। কিছুক্ষণ কথা বলে আমি ফোনটা কেটে দিলাম। হাই বন্ধুরা, আমি হোসেন, আমি একজন প্যারানর্মাল গোয়েন্দা এবং সবাই আমাকে হোসেন ভাই বলে ডাকে। আমার সাথে সব সময় অদ্ভুত রকমের সব ঘটনা ঘটে, কেন তা জানি না। বেশ কয়েকদিন যাবত আমার শরীরটা ঠিক নেই, তাই একটু হাওয়া বদল করার জন্য গ্রামে যাচ্ছি। যদিও গ্রামে আমার 14 কুলার খেয়েও নেই, তবে দুঃসম্পর্কের এক চাচা আছে, তার বাড়িতেই যাচ্ছি, কিন্তু এখনো ট্রেন আসেনি। ঘড়িতে রাত 1টা বাজে, পুরো স্টেশনে আমি একা। আশেপাশের আবহাওয়া অসুবিধার মনে হচ্ছে না, আর 10 মিনিট দেখব না হলে ফিরে যাব। কিছুক্ষণ পর ট্রেনের আওয়াজ শুনতে পেলাম, মনে হয় ট্রেন আসছে। আমি এগিয়ে গেলাম, একটা ট্রেন আসলো, কিন্তু এটা আমার ট্রেন নয়। বেশ হতাশ হয়ে গেলাম। ট্রেনের গেটে একজন দাঁড়িয়েছিল, তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা 12 নম্বর এক্সপ্রেস ট্রেন কখন আসবে জানেন? ওই ট্রেন তো অ্যাক্সিডেন্ট করেছে, ওই ট্রেনের যাত্রীরা সবাই এই ট্রেনে উঠবে। আমাদের হোসেন ভাই ট্রেনে উঠে পড়ল। তাহলে দেখা যাক এবার কি হয়। হোসেন ভাই ট্রেনে উঠেই চমকে গেলেন, ট্রেনের বগি পুরোটাই ফাঁকা, একটু আগে কথা বলা লোকটাও নেই। হোসেন ভাই ট্রেন থেকে নামার সিদ্ধান্ত নেয়, কিন্তু ট্রেন চলতে শুরু করে, তার আর নামা হয় না। হোসেন ভাই পছন্দ মতো একটা সিটে বসে পড়লেন। তিনি চারপাশে ঘুরে ঘুরে কয়েকবার দেখলেন, চারপাশে কেউ নেই। ট্রেন আপন গতিতে ছুটে চলছে, হঠাৎ একটা সাদা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেল ট্রেনের পুরো বগি। ধোঁয়াটা হোসেন ভাইয়ের কাছে বিষাক্ত মনে হল, কারণ তার চোখ চলছে আর নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে, কাশি হচ্ছে খুব। হোসেন ভাই কাশতে লাগলেন, কাশতে কাশতে খুব খারাপ অবস্থা। কিছুক্ষণ পর আস্তে আস্তে ধোঁয়াটা কমে গেল। হোসেন ভাই সামনের দিকে তাকিয়েই চমকে উঠলেন। তার সামনে সিটে একটা ভয়ঙ্কর আর কুৎসিত দেখতে মেয়ে বসে আছে। হোসেন ভাই খুব ভয় পেয়ে গেলেন, কারণ মেয়েটার গালের দুই পাশে অনেকটা কেটে দাঁত বের হয়ে রয়েছে। ভাবতেই হোসেন ভাইয়ের সারা শরীর থরথর করে কেঁপে উঠল, কিন্তু তিনি কখনোই ভয়কে বাহিরে প্রকাশ করেন না। তিনি যথাসম্ভব শক্ত হয়ে বসে থাকলেন। মেয়েটা কিছুক্ষণ পর বলল, আমার জন্য কি আপনার অসুবিধা হচ্ছে? মেয়েটা মুখ খোলার সাথে সাথে দুই গাল চিরে দুই দিকে আলাদা হয়ে গেল। এই রকম বিভৎস চেহারার নারী হোসেন ভাই জীবনেও দেখেননি। তিনি নিজের মুখ ঘুরিয়ে নিয়ে উত্তর দিলেন, না না অসুবিধার কি আছে। আপনি কোথায় যাচ্ছেন? আমি গ্রামে যাচ্ছি। হোসেন ভাইয়ের অবস্থা খুব খারাপ। এই মেয়েটার আকার আকৃতি আস্তে আস্তে কুৎসিত থেকে আরো কুৎসিত হয়ে যাচ্ছে। কথা বলতে বলতে মেয়েটার একটা চোখ ফেটে ভেতর থেকে পচা রক্ত আর গলা গোস্ত বেরিয়ে এলো। হোসেন ভাই ভয় পাচ্ছেন, কিন্তু সেটা বুঝতে দেবে না কিছুতেই। এইরকম পরিস্থিতিতে ভয় পেলে বিপদ হতে পারে। ওই মেয়েটা মানুষ নয় হোসেন ভাই বেশ ভালোই বুঝতে পারছেন, কিন্তু তিনি মনে মনে নিজেকে সামলে রেখেছেন। তিনি ভাবছেন ওর কোনো ক্ষমতা নেই। কিছুক্ষণ পর মেয়েটা বলল, এবার তাহলে আমি উঠি।
নামবেন নাকি?
হ্যাঁ নামব, আপনি সাবধানে যাবেন। বলেই মেয়েটা আস্তে আস্তে দরজার দিকে এগিয়ে গেল। চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়ল মেয়েটা। হোসেন ভাই নিজের সিটে হেলান দিয়ে বসলেন। আর কোনো সমস্যা হয়নি, হোসেন ভাই নিরাপদে গ্রামে পৌঁছে গেলেন। হোসেন ভাইয়ের প্রত্যেকটা কেস আলাদা আলাদা হবে। এটা কোনো পর্ব গল্পের মতো না। এই গল্পটা অনেকটা মোটু পাতলু বা গোপাল ভাঁড়ের পর্বের মতো হবে। কেস তিন। কি, তুই একটা মেয়েকে ধর্ষণ করেছিস?
আরে ইচ্ছে করে করিনি, ভুল করে হয়ে গেছে।
মেয়েটা এখন কোথায়?
সেটাই তো বলতে আসছি। আসলে আমি মেয়েটাকে মেরে ফেলেছিলাম, কিন্তু এখন কিন্তু এখন ওই মেয়েটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। ব্যাপারটা একটু খোলাসা করে বল।
আসলে হয়েছিল কি, অন্ধকার শীতের রাত ছিল, শীতকাল হওয়ায় খুব তাড়াতাড়ি বাহিরের পরিবেশ ঠান্ডা হয়ে যায়। সবাই খুব তাড়াতাড়ি ঘরে ঢুকে দরজায় লাঠি দেয়। একটা মেয়ে ব্যস্ত পায়ে কোথাও যাচ্ছে। মেয়েটাকে খুব চিন্তিত মনে হচ্ছে, চোখ ছলছল করছে, যেন এখনই কেঁদে ফেলবে। বয়সটা একটু বেশি হবে, মানে 26-27 মতো। তো ওই রাতে আমি জুয়া খেলতে গিয়েছিলাম, বন্ধুরা মিলে খুব মাল খেয়েছিলাম। খেলা শেষ করে ফিরছি, হঠাৎ দেখলাম মেয়েটাকে। একা ছিল তাই একটা খারাপ উদ্দেশ্য মাথায় এলো। তারপর আমি মেয়েটার সামনে যাই আর বলি, কি হয়েছে, এত রাতে একা কোথায় যাও? মেয়েটা আমায় বলল, তার মাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই সে খুঁজতে বেরিয়েছে। আমি চারপাশটা দেখে নিলাম, কোথাও কেউ নেই। সুযোগ বুঝে আমি মেয়েটাকে জোর করে ধরে পাশের ভাঙা স্কুলের ভিতরে নিয়ে যাই। আর ওখানেই বুঝেছি। তারপর কি করলি? মেয়েটার মাথা দেয়ালের সাথে ঠুকে ঠুকে মেরে ফেলি। ছি, তুই এত জঘন্য হতে পারলি? একটা অসহায় মেয়ে তার মাকে খুঁজতে বেরিয়েছিল, আর তুই কি করলি? ছি, এখন বল তোর কি হয়েছে।
সেটাই তো বলতে চাই।
কথাটা বলার সময় রাসু বেশ ভয় পেল। তার চেহারায় স্পষ্ট ভয়ের ভাব ফুটে উঠেছে। আমি বুঝলাম ব্যাপারটা বেশ গুরুতর। রাসু বলতে লাগল, ওই দিন রাতে আমি বাড়ি ফিরে এসে শুয়ে পড়লাম, মাঝরাতে হঠাৎ কারো কান্না আর চিৎকার শুনে আমার ঘুম ভেঙে গেল। আমি খুব ভয় পেয়ে গেলাম, কারণ ওই কান্না আর চিৎকারটা ওই মেয়েটার ছিল। ওকে ধর্ষণ করার সময় ওইভাবে কান্না আর চিৎকার করেছিল সে। আমি খাটের উপর থেকে নেমে গেলাম, কারণ আমার মনে হচ্ছে কান্নাটা দরজার কাছে থেকে আসছে। আমি লাইটের সুইচ চাপার সাথে সাথে লাইটটা ফেটে পুরো ঘর আবার অন্ধকার হয়ে যায়। আমি কিছুই দেখতে পাই না। আমার মনে হতে লাগলো কেউ যেন নিচ থেকে আমার লুঙ্গি ধরে টান দিচ্ছে। আমার সারা শরীরে শিরশিরে একটা ভাব হলো, পশমের গোড়া পর্যন্ত যেন কেঁপে কেঁপে উঠছে। আমি দু হাত দিয়ে লুঙ্গিটা ভালো করে বেঁধে নিয়ে অন্ধকারে এক পা করে খাটের দিকে আসি।
খাটের উপর মোবাইল ছিল। মোবাইলে হাত দেওয়ার সাথে সাথে কেউ আমার হাতে খুব কষে একটা কামড় বসিয়ে দেয়। আমি চিৎকার দিয়ে উঠি, হেই দেখ আমার হাত। রাসু তার হাত আমার দিকে বাড়িয়ে দেয়। আমি দেখি বেশ ভালোই একটা ক্ষত তৈরি হয়েছে, কুমিরে কামড়ালে এইরকম ক্ষত হয়। আমি বললাম, কি মনে হয় এটা কে করেছে? আরে থাম, আগে পুরো ঘটনাটা বলি। হ্যাঁ বল। তারপর আমি দৌড়ে কলপারে চলে যাই। কলপারে কলে চাপ দিয়ে পানি তোলার সময় দেখি কল থেকে গল গল করে তাজা রক্ত বের হচ্ছে। আমি খুব ভয় পেয়ে যাই, ভয়ে চিৎকার করতে যাব। এমন সময় কেউ পেছন থেকে বলল, এত ভয় পেলে হবে? আমি তো এখনো কিছুই করিনি। আমি সাথে সাথে পেছনে তাকাই, আর কেউ এক বালতি ঝাল গোলা পানি আমার চোখে মুঠে ছিটকে মারে। আমি যন্ত্রণায় চিৎকার করতে থাকি। ঠিক এই মুহূর্তে আবছা দেখতে পাই, ওই মেয়েটা আমার সামনে দাঁড়িয়ে আছে, ওর চোখগুলো নেই। আমি ভয়ে এখান থেকে পালাতে শুরু করি। আজ পর্যন্ত 4 দিন হলো আমি বাড়িতে যাইনি, এখনো আমার সাথে ভুতুড়ে ঘটনা ঘটছে। খুব বিশ্বাসের সাথে কথাগুলো বলল রাসু। অবিশ্বাস্য হলেও আমি বিশ্বাস করলাম, কারণ রাসু কখনো মিথ্যে কথা বলে না। আর ওর চোখে সত্যি ভয় ছিল। আমি বললাম, এই ক্ষেত্রে তুই হোসেন ভাইয়ের সাথে কথা বল। হোসেন ভাই কে? প্যারানর্মাল গোয়েন্দা। আমি কথা বলে রাখবো, তুই সকালে বেরিয়ে পড়িস। হ্যাঁ, আমি কিন্তু রাতে এখানেই থাকবো, রাতে বাইরে গেলে ও আমায় জীবিত রাখবে না। আচ্ছা ঠিক আছে, তুই এখানেই থাকিস, এমনিতেও তোর ভাবি বাপের বাড়ি গেছে। ওকে, আমি কাল সকালে হোসেন ভাইয়ের সাথে দেখা করব। অন্ধকার রাত, শীতের রাত বলে কথা, আমি ঘুমিয়ে পড়লাম। রাসুর চোখে ঘুম নেই, সে এপাশ ওপাশ করছে। হঠাৎ পুরো ঘরটা অদ্ভুত রকমের ঠান্ডা হয়ে গেল। রাসুর পায়ের উপর কারো ঠান্ডা একটা হাত পড়তেই সে লাফিয়ে উঠল আর চিৎকার করে বলতে লাগলো, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও। একটা ভয়ঙ্কর ঝংকার তোলা কণ্ঠে হুঙ্কার উত্তর এলো, তোকে ছেড়ে দিব, তুই আমাকে ছেড়ে দিয়েছিলি, কত বলেছিলাম আমার মাকে খুঁজতে হবে, আমায় ছেড়ে দিয়েছিলি তুই। পা ধরে খুব জোরে একটা টান দেয় সে, এক টানে রাসু দরজার কাছে গিয়ে পড়ে। তারপর সে দরজা খুলে পালাতে লাগলো। শীতের রাত, হাড় কাঁপানো শীতেও সে ঘামছে। হঠাৎ ওই মেয়েটা রাসুর সামনে চলে আসে। মেয়েটা সারা শরীর সাদা, চোখ নেই, চোখের জায়গায় ভয়ঙ্কর অন্ধকার। মেয়েটা রাসুর হাত ধরে একটা কামড় বসিয়ে দেয়, এক কামড়ে হাতের রগ দাঁত দিয়ে ছিঁড়ে নেয়, আরেক হাতেও কামড় দিয়ে এক ফালি গোস্ত তুলে নেয়। কারো একটা ফোনে আমার ঘুম ভাঙল। আমি ফোন রিসিভ করতেই ওপাশ থেকে কেউ বললেন, আমি হোসেন ভাই। হ্যাঁ হোসেন ভাই, বলুন। তোমার বন্ধুর লাশটা তুলে নিয়ে যাও। হোসেন ভাইয়ের কথা শুনে আমি চমকে উঠলাম, দেখি রাসু নেই। ঘরের দরজা খোলা, ওপাশ থেকে হোসেন ভাই বললেন, অতৃপ্ত আত্মাকে থামানোর কোনো উপায় নেই, তারা প্রতিশোধ না নেওয়া পর্যন্ত থামে না। তোমার বন্ধুর কপাল খুব খারাপ, সে যেই মেয়েটাকে ধর্ষণ করেছে সে জীবিত অবস্থাতেই অতৃপ্ত ছিল, মরার পর তো আর কোনো কথাই নেই। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। হোসেন ভাই ফোনটা কেটে দিল। আমি লাইট নিয়ে বাইরে গেলাম, কিছুটা দূরে রাসুর লাশ পেলাম, শরীরে দাঁত দিয়ে কামড়ানোর চিহ্ন, মাথা শরীর থেকে আলাদা করা। কেস 4। প্লিজ এভাবে আমার সর্বনাশ করেন না।
না সোনা, কাঁদতে নেই, দেখো খুব মজা হবে।
না, আমার কাছে আসবেন না।
ছেলেটা মেয়েটাকে দেয়ালের সাথে চেপে ধরল। আজ এক ব্যাগ বাজার করে নিয়ে ঘরে ঢুকলেন হোসেন ভাই। রাত এখনো খুব একটা হয়নি, রান্না করতে হবে, তাই হোসেন ভাই আর সময় নষ্ট করলেন না, জামাটা খুলেই লেগে পড়লেন। একা হওয়ায় হোসেন ভাইয়ের লাইফটা বিন্দাস, কোনো ঝামেলা নেই। তিনি বড় রুই মাছটা বের করে কাটতে লাগলেন। হঠাৎ তার ফোনটা বেজে উঠল। তিনি ফোনটা রিসিভ করলেন। ওপাশ থেকে কেউ বলল, হোসেন, আমি আমার বোনকে খুঁজে পাচ্ছি না, তুই তাড়াতাড়ি আয়। কি? আমি আসছি। হোসেন ভাই তাড়াতাড়ি শার্ট প্যান্ট পরে বেরিয়ে পড়লেন। ফোন করেছিল হোসেন ভাইয়ের একজন বন্ধু, নাম তায়েব। তায়েব তার বোনকে খুঁজে পাচ্ছে না। প্রায় 30 মিনিট পর হোসেন ভাই তায়েবদের বাড়ি পৌঁছালেন। তায়েবের বাবা নেই, তার মা আর বোনই তার জন্য সবকিছু, আর আজ সেই বোনকেই খুঁজে পাচ্ছে না সে। হোসেন ভাই আসতেই তায়েব জানালো যে সে থানায় যাবে। হোসেন ভাইকে নিয়ে তায়েব বাইকে করে থানার উদ্দেশ্যে রওনা হল। থানায় যেতে প্রায় ঘণ্টাখানেক সময় লাগবে। হঠাৎ হোসেন ভাইয়ের খুব অস্বস্তি বোধ হচ্ছে। হোসেন ভাইয়ের গলার তাবিজ আর হাতের আংটি জল জল করছে। হোসেন ভাইয়ের অস্বস্তি বেড়েই চলেছে। সে বলল, বাইক থামা। কেন, কি হলো? থামা বলছি। তায়েব বাইক থামাল। হোসেন ভাই বললেন, নাম। নামবো কেন? আমি চালাবো। ঠিক আছে। তায়েব নেমে পেছনে আসলো আর হোসেন ভাই এগিয়ে গিয়ে বাইক চালানো শুরু করল। কিছুক্ষণ পর তায়েব বলল, এদিকে কেন? থানা তো অন্যদিকে। আমি যেদিকে যাচ্ছি তোর বোনকে সেই দিকেই পাব। তায়েব আর কোনো কথা বলল না, কারণ সে হোসেন ভাইকে ভালো করেই চেনে। হোসেন ভাই ফুল স্পিডে বাইক চালিয়ে অপরিচিত একটা জায়গায় আসলেন। বাইক থেকে নেমে তিনি জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলেন আর বললেন, তোর বোন এখানেই আছে। তায়েব খুব ভয় পেল, সাথে আশ্চর্য হল, তার বোন এখানে আসবে কিভাবে, এত দূর যেখানে তায়েবই কোনোদিন আসেনি। হোসেন ভাইয়ের আংটি আবার জল জল করে উঠল। হোসেন ভাইয়ের অস্বস্তি বেড়ে গেল। তিনি হাঁটা শুরু করলেন, তার পেছনে পেছনে তায়েব। রাত গভীর, আকাশে চাঁদ নেই, অন্ধকার চারিদিক, আর বড় বড় গাছগুলো দেখে মনে হয় এক্ষুনি ভেঙে পড়বে মাথায়। তায়েব চিন্তা আর অজানা এক আশঙ্কায় মরে যেতে লাগলো, কিন্তু হোসেন ভাই এগিয়েই চলেছেন। তিনি কিছু বলছেন না। কিছুক্ষণ পর তারা দুজনেই একটা পচা জলাশয়ের কাছে পৌঁছাল। সামনে ফাঁকা মাঠ আর এই জলাশয়। জলাশয়ে পুরোটা কচুরি পানায় ভরা। হোসেন ভাই জলাশয়ের দিকে ইশারা করলেন। তায়েব তাকাল। চারপাশ অন্ধকার হওয়ায় কিছু দেখতে পেল না তায়েব, কিন্তু হোসেন ভাই জলাশয়ের দিকে তাকিয়ে আছেন। হোসেন ভাই পকেট থেকে মোবাইলটা বের করে জলাশয়ের দিকে আলো ধরতেই তায়েবের আত্মা কেঁপে উঠল। তায়েবের বোন মারা গেছে আজ 2 দিন হল। পুলিশের কাছে কেস ফাইল হয়েছে, গলা টিপে খুন করা হয়েছে, কিন্তু খুন করার আগে তায়েবের বোনকে ধর্ষণ করা হয়েছে। পুলিশ 2 দিনে কোনো তদন্ত করতে পারেনি, তারা হাতে কোনো সূত্র পাচ্ছে না। রাত প্রায় 2:30 কাছাকাছি। হোসেন ভাই বেশ ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণ পর তিনি একটা খট খট শব্দ শুনতে পেলেন। এইমাত্র ঘুমটা ধরেছিল, তিনি ঘুম ঘুম চোখে শব্দের উৎপত্তি খুঁজতে লাগলেন। ঘরের ভেতরে আবছা আবছা দেখা যাচ্ছে, কিন্তু কোথাও কেউ নেই তো। কিছুক্ষণ পর আবার সেই খট খট শব্দ হল। শব্দটা মনে হয় খাটের নিচ থেকে আসছে। হোসেন ভাইয়ের খাটের নিচে তো এখন একটা কঙ্কাল থাকার কথা, কিন্তু খটখট কেন? কঙ্কাল তো আওয়াজ করবে না। তাকে আচ্ছা শিক্ষা দিয়েছেন হোসেন ভাই। হোসেন ভাই ঘুম ঘুম চোখেই খাটের উপর থেকে মাথা নামিয়ে নিচে দেখার চেষ্টা করলেন। তিনি মাথা নামানোর সাথে সাথে খাটের নিচ থেকে একটা মেয়ের হাত বেরিয়ে এসে হোসেন ভাইয়ের গলা চেপে ধরল। আকস্মিক আক্রমণের জন্য হোসেন ভাই প্রস্তুত ছিলেন না। হাতটা খুব শক্ত করে হোসেন ভাইয়ের গলা চেপে ধরে। হোসেন ভাইয়ের গলার তাবিজ আবার জল জল করে উঠল, আর সাথে সাথে প্রচণ্ড জোরে একটা ধাক্কা। হোসেন ভাই ছিটকে গিয়ে দরজার কাছে পড়লেন। হোসেন ভাইয়ের মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। তিনি হাত দিয়ে রক্ত পড়া বন্ধ করার চেষ্টা করলেন, কিন্তু বন্ধ হচ্ছে না, আর হাত দিয়ে হবেও না, কারণ রক্ত বের হচ্ছে ভেতর থেকে। হোসেন ভাই হাতের আংটিটা উঁচুতে তুলে ধরে, আর আংটি থেকে একটা আলো ছড়িয়ে পড়ে সারা ঘরে। সেই আলোটা হালকা নীল। নীল আলোতে হোসেন ভাই দেখল যে তার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার সারা শরীর ক্ষত বিক্ষত। মেয়েটা তায়েবের বোন। মেয়েটা বলল, আমায় ছেড়ে দিন ভাইয়া। হোসেন ভাই কিছু বললেন না, তিনি উঠে দাঁড়ালেন আর মেয়েটাকে দেখতে লাগলেন। মেয়েটা আবার বলল, ভাইয়া আপনি আমার ভাইয়ের বন্ধু, মানে আমার ভাইয়ের মতো, দয়া করে আমায় যেতে দিন, আমি প্রতিশোধ না নিলে শান্তি পাব না। হোসেন ভাই বললেন, আমি তোমাকে আটকাইনি ভাইয়া, আপনার গলার তাবিজ যে আমায় আটকে দিয়েছে। আগে বলো তোমার সাথে কি হয়েছে। মেয়েটা কাঁদতে লাগলো, সে কান্না একটা মায়াবী পিশাচের কান্না। হোসেন ভাইয়ের কান ঝালাপালা হয়ে যাচ্ছিল। মেয়েটা বলল, শয়তান চৌধুরী আমায় চাকরির কথা বলে নিয়ে গিয়েছিল। আপনি তো জানেন যে আমার ভাই ছোটবেলা থেকে আমার আর আমার মাকে দেখাশোনা করে, তাই আমি একটা চাকরি নিয়ে ভাইকে সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু ওই চৌধুরী আমার সাথে। মেয়েটা আবার কাঁদতে লাগলো, তারপর বলল, তারপর আমায় মেরে ফেলে। হোসেন ভাই বললেন, তোমার কতক্ষণ সময় লাগবে? মেয়েটা দাঁতে দাঁত চেপে বলল, আজকের রাতটাই যথেষ্ট। ঠিক আছে, আমি তাবিজ খুলছি, আমি সকালে আবার তাবিজ পরব, আশা করি সকালে চৌধুরীর মৃত্যুর আনন্দ পালন করতে পারব। হোসেন ভাই তার গলা থেকে তাবিজটা খুললেন, আর সাথে সাথে সারা ঘরে একটা বাতাসের ছাপটা বয়ে গেল। সারা ঘর লণ্ডভণ্ড হয়ে গেল। হোসেন ভাই সকালে ঘুম থেকে উঠে তাবিজটা গলায় পড়লেন। তার ফোনটা বেজে উঠল। হ্যালো হোসেন ভাই, চৌধুরীকে কাল রাতে কে যেন খুব নৃশংসভাবে খুন করেছে, দুই পা মাঝখান থেকে চিরে ছাদে ঝুলে রেখে গেছে। হোসেন ভাই ফোনটা কেটে দিলেন আর চোখ বন্ধ করলেন। তিনি তার কানের পাশে একটা বাতাস অনুভব করলেন। কেউ যেন তৃপ্তি স্বরে বলল, ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন, দোয়া করবেন, বিদায়। কেস পাঁচ। ওই কূপটা মৃত্যুর কূপ। আজ পর্যন্ত ওই কূপের পাশ দিয়ে যতজন গেছে বা ওই কূপ থেকে পানি পান করেছে বা ওই কূপে পড়ে গেছে, তাদের সবার সাথে অদ্ভুত রকমের কিছু ঘটনা ঘটেছে।
আর শেষে খুব নৃশংস অবস্থায় তাদের লাশ পাওয়া গেছে বাড়ি থেকে দূরে। কুপটা বগুড়া জেলা থেকে কিছুটা দূরে পরিত্যক্ত একটা গ্রামে অবস্থিত। গ্রামের সবাই কুপটাকে অভিশপ্ত কূপ বলে। সবাই চলে গেছে অনেক দূরে, কিন্তু সেদিনের ঘটনা ছিল অন্যরকম। ঘন কুয়াশায় ঘেরা চারপাশে এক হাত দূরের জিনিসও দেখা যাচ্ছে না। নীল ধোয়ার মতো উড়ে উড়ে যেন যাচ্ছে কুয়াশা। হোসেন কি এই কুয়াতেই পড়েছিল নাকি? আমার খুব ভালো মতোই মনে আছে, আজ থেকে কয়েক বছর আগে ওর বড় চাচার হাত থেকে পালানোর সময় এই কুয়াতেই পড়েছিল। তবে সবাই বলে যে কুয়াটা নাকি অভিশাপ। আমিও তো এই কুয়াটাকে অভিশপ্ত মনে করি। তাহলে হোসেন এই কুয়া থেকে বাঁচল কিভাবে? দুইজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি অভিশপ্ত ওই কূপের পাশে দাঁড়িয়ে কথোপকথন করছে। তাদের আলোচনার বিষয় ছিল হোসেন নামের কেউ হয়তো কয়েক বছর আগে এই কূপে পড়ে গিয়েছিল, কিন্তু তার সাথে হয়তো খারাপ কিছু ঘটেনি। লোক দুইটা কূপের একেবারে পাশে এসে দাঁড়াল। একজন নিচে তাকিয়ে দেখল, সে কূপের ভিতরে দেখল যে কূপের পানির রং লালচে, তবে সে এটাকে স্বাভাবিকভাবেই নেয়। একই শীতের সময় তার উপর আকাশে চাঁদও মেঘের আড়ালে লুকিয়ে রয়েছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দুইজনেই বাড়ির দিকে হাঁটা লাগালো। রাস্তায় এসে দুইজন আলাদা হয়ে গেল। দুইজনের বাড়ি আলাদা আলাদা দিকে। প্রথম ব্যক্তি ডান পাশের রাস্তা ধরে এগিয়ে গেল, আর দ্বিতীয় ব্যক্তি বাম পাশের রাস্তা। প্রথম ব্যক্তি কিছু দূর যেতেই লক্ষ্য করল যে তার পিছনে পিছনে হয়তো কেউ তাকে অনুসরণ করছে। কিন্তু কে হতে পারে এত রাতে? মনের ভুলও তো হতে পারে, কিন্তু পায়ের আওয়াজ তো স্পষ্ট শোনা যাচ্ছে। খুব ঘন ঘন পায়ের আওয়াজ পড়ছে, তার মানে চার পাওয়ালা কোনো প্রাণী, কুকুর হতে পারে। রাতের বেলা কুকুর অনুসরণ করবে সেটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু তবুও একবার দেখে নেওয়া দরকার। প্রথম ব্যক্তি থেমে গেল, সাথে সাথে আওয়াজও থেমে গেল। প্রথম ব্যক্তি ভয়ে ভয়ে পেছনে তাকালো, আর দেখল যে পেছনে কেউ নেই। প্রথম ব্যক্তি বেশ ভয় পেয়েছে, কপালের উপর ঘাম জমা হয়েছে। সে আবার সামনের দিকে হাঁটা শুরু করল। কিছুক্ষণ পর আবার সেই আওয়াজ। এবার লোকটি চিৎকার করে উঠল আর বলল, পেছনে কে আছে? আমি বলছি, পেছনে কে? কিন্তু কোনো উত্তর আসে না। পরিস্থিতি সত্যি খুব ভয়ঙ্কর আকার ধারণ করল। আকাশ থেকে বাজ পড়ল লোকটার খুব কাছে। সে এক প্রকার ভয়ে চিৎকার করতে করতে দৌড় দিল আর বলতে লাগলো, পেছনে কে? দ্বিতীয় লোকটা যেই পথে গিয়েছে সেই দিকে আবাদি জমি। কিছু জমিতে ফসল ফলেছে আর কিছু জমি এখনো ফাঁকা। লোকটা ফাঁকা জমির আল ধরে এগিয়ে যাচ্ছে। হঠাৎ লোকটা লক্ষ্য করল যে সামনের আলের উপর কেউ বসে আছে, দেখা যাচ্ছে না ঠিক মতো। পরিষ্কার দেখার জন্য লোকটা আর একটু কাছে এগিয়ে গেল। কাছে যেতেই লোকটার কানে একটা মোচর মোচর শব্দ এলো। লোকটা থমকে দাঁড়ায়। সেই মোচর মোচর শব্দটা শুনে মনে হয় কেউ যেন কাঁচা গোস্তের সাথে হার চিবিয়ে খাচ্ছে। লোকটা আর কাছে যাবে না ঠিক করে, আর পেছনে ঘোরে। পিছনে ঘোরার সাথে সাথে লোকটা দেখল তার সামনে একটা মেয়ে রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। সেই মেয়েটার হাতে একটা মরা লাশের অর্ধেক খাওয়া হাতের অংশ। লোকটা ভয়ে চিৎকার দিয়ে উঠল আর পালাতে শুরু করল। হোসেন ভাই নিজের ঘরে ঘুমোচ্ছিলেন, হঠাৎ তার গলার তাবিজ আর তারই গলায় ফাঁস হয়ে যায়। হোসেন ভাইয়ের ঘুম ভেঙে গেল, সে উঠে বসল। কিছুক্ষণ পর বলল, যেভাবে মৃত্যুর খেলা শুরু হয়েছে এবার থামাতে হবে তো। কেস ৬।
মেয়েদের শরীরের সবচেয়ে নরম অংশের টাটকা মাংস দিয়ে যে কালো জাদু করা যায় সেটা মোস্তাফিজুর আজকেই জানতে পেল। কথাটা সত্যিই গা শিরশির করে তোলার মতো, কিন্তু এখানে কোনো ভুল নেই, এটা সত্যি। মেয়েদের শরীরের সব থেকে নরম অংশ হল তাদের শরীরের উপরের অংশ, যেখানে মাংসের এক স্তর রয়েছে, আর এখান থেকেই মাংস দিয়ে কালো জাদু করা সম্ভব। মোস্তাফিজুর ঘরে বসে আছে, হঠাৎ তার ফোনটা বেজে উঠল। সে ফোন রিসিভ করতেই ওপাশ থেকে কেউ বলল, আমার কথা এবার বিশ্বাস হলো তো? হ্যাঁ হয়েছে, তাহলে কি এই জাদু দিয়ে মৃতকেও জীবিত করা যায়? আমার কথা এখনো দেখছি তোমার বিশ্বাস হয়নি? না না, বিশ্বাস হয়েছে। শোনো, যদি বিশ্বাস না করো তাহলে তোমার কাছেই পথ আছে, তুমি চেষ্টা করতে পারো, আশা করি তারপর আমার কথা বিশ্বাস করবে। মোস্তাফিজুর মনে মনে সত্যি বিশ্বাস করতে পারছে না যে এই এটা দিয়ে কোনো মৃত লাশকে আবার জীবিত করা যায়। মোস্তাফিজুর বলল, আমি দেখতে চাই। আমি জানতাম তুমি এত সহজে বিশ্বাস করবে না। ঠিক আছে, কালকে রাতে চলে এসো। ঠিক আছে, মোস্তাফিজুর ফোন কেটে দিল। কিন্তু মোস্তাফিজুরের এবার মনে মনে খুব আফসোস হচ্ছে, একজন মৃত ব্যক্তিকে জীবিত করার বিদ্যা শেখার জন্য সে তার ভালোবাসার মানুষটাকে মেরে ফেলেছে। হ্যাঁ, মোস্তাফিজুর একজন নারীর শরীরের সবচেয়ে নরম অংশের প্রয়োজনে নিজের প্রেমিকাকেই হত্যা করেছে। কাল রাতে সারপ্রাইজ দেওয়ার নাম করে মোস্তাফিজুর তার গার্লফ্রেন্ড নিশাকে ফ্ল্যাটে আনে, তারপর খাবারের মধ্যে ঘুমের ঔষধ মিশিয়ে খাইয়ে দেয়। নিশা ঘুমানোর পর মোস্তাফিজুর আস্তে আস্তে নিজের মধ্যে লুকিয়ে থাকা শয়তানকে জাগিয়ে তোলে। সে নিশার জামা কাপড় আস্তে আস্তে খুলতে লাগল। মোস্তাফিজুরের ভালো লাগছে খুব। সে খাটের পাশ থেকে একটা ছুরি বের করল, ছুরিটা খুবই ধারালো। নিশা এখন গভীর ঘুমে অচেতন, জ্ঞান ফেরার কোনো চান্সই নেই। মোস্তাফিজুর আস্তে করে ছুরিটা নিশার গলায় ধরে, ঠিক তখনই মনে হয় গলা কেটে দিলে তো নিশা মরে যাবে, এবার তাহলে মেয়েটাকে মারা যায়। ছুরির এক আঘাতে মোস্তাফিজুর নিশার পুরো পেট চিরে ফেলে, পুরো বিছানা রক্তে লাল হয়ে গেছে। মোস্তাফিজুর নিশার হাত পা সব থেতলে ফেলে। মোস্তাফিজুরের এই কাজ করতে হাত একটুও কাঁপল না। কাঁপবে কি করে? মানুষ যখন কোনো কিছুকে নেশা হিসেবে নেয় তখন তার সামনে আর কিছুই থাকে না, সে শুধু নিজের নেশা পূর্ণ করতে চায়। গভীর রাত, বাহিরে খুব বৃষ্টি হচ্ছে। নিজের ঘরে ঘুমোচ্ছিলেন হোসেন ভাই, হঠাৎ তিনি ঘুম থেকে লাফ দিয়ে উঠলেন। হাতের আংটিটা অন্ধকারে জল জল করছে, তার মানে কিছু একটা ঝামেলা আছে। তিনি তাড়াতাড়ি খাটের উপর থেকে নামতেই খাটের নিচ থেকে কেউ তার পা দুটো দুহাতে চেপে ধরল। হোসেন ভাই নিচে তাকিয়ে দেখেন যে একটা মেয়ের হাত। হাতের অবস্থা খুবই খারাপ, গোস্ত সব পচে গেছে, শুধু সাদা হাড় দেখা যাচ্ছে কোথাও কোথাও। হোসেন ভাই চিন্তা করলেন, এই তাহলে। হোসেন ভাইয়ের সাথে সব সময়ে এইরকম ভয়ঙ্কর ঘটনা কেন ঘটে সে জানে না। একদিন একটা কূপে পড়ে গিয়েছিল সে, তারপর থেকে তার সাথে এসব ভয়ঙ্কর ঘটনা ঘটে। হোসেন ভাই আংটিটা সেই হাতে স্পর্শ করাতেই হাতটা তার পা ছেড়ে দেয়। হোসেন ভাই প্রশ্ন করল, কি হয়েছে? একটা মেয়ে কান্না স্বরে বলল, ওরা আমাকে মেরে ফেলেছে, আমি বদলা নিতে চাই। তোমরা বদলা নেওয়ার আগে আমার কাছে কেন আসো? মেয়েটা কোনো কথা বলল না। হোসেন ভাই বলল, আমি কি করব? আমাকে মুক্তি দিন। হোসেন ভাই জানে না যে এই মুক্তি দেওয়া মানে কি, তবুও সে বলল, ঠিক আছে, দিলাম মুক্তি, মেয়েটা চলে গেল। হোসেন ভাই জানে যে কাজ হয়ে গেলে এই মেয়েটা আবার তার কাছে ফিরে আসবে। নিজের ঘরে মোস্তাফিজুর ঘুমোচ্ছে, বাইরে বৃষ্টি হচ্ছে, তাই ঘুমটা বেশ গভীর। পুরো ঘর অন্ধকার, মাঝে মাঝে বিদ্যুৎ চমকানোর আলোয় আলোকিত হয়ে উঠছে। পরিবেশ সত্যি খুব ভয়ঙ্কর, গা শিরশির করে তোলার মতো, কিন্তু ঘুমন্ত ব্যক্তির তো ভয় নেই। হঠাৎ বিদ্যুৎ চমকানোর আলোয় মোস্তাফিজুরের পাশে একটা মেয়ের অবয়ব ভেসে উঠল। অবয়ব দেখে স্পষ্ট বোঝা যায় যে মেয়েটার শরীর নগ্ন, পুরো শরীর কুচকুচে কালো, চোখ দুটো জলজল করছে, লাল আগুনের গোলার মতো চোখ। মেয়েটা মোস্তাফিজুরের বুকের উপর হাত দিল, আর সাথে সাথে মোস্তাফিজুর ঘামতে লাগলো। তার খুব শ্বাসকষ্ট হচ্ছে, সে নিঃশ্বাস নিতে পারছে না। মোস্তাফিজুর এক প্রকার ছটফট করতে লাগলো। কিছুক্ষণ পর সে লাফিয়ে উঠে পড়ল, চারপাশে ভালো করে তাকিয়ে দেখল যে এখানে কেউ নেই। অন্ধকার ঘর বাহির থেকে আসা আলোয় আলোকিত। মোস্তাফিজুর উঠে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। বাহিরে বৃষ্টি হচ্ছে, জানালা খুলে দেওয়ার সাথে সাথে একটা গরম বাতাস সারা শরীর যেন ঝলসে দিয়ে গেল। মোস্তাফিজুর আশ্চর্য হল, বৃষ্টি হলে বাতাস ঠান্ডা হয়, কিন্তু এখানে তো বাতাস গরম, এটা কিভাবে সম্ভব? বলতে বলতে মোস্তাফিজুর তার কাঁধের উপর একটা গরম নিঃশ্বাস অনুভব করল, সাথে সাথে তার সারা শরীর যেন মোচড় দিয়ে উঠল। ফির তারা সোজা হয়ে গেছে ভয়ে। মাথা ঠিক রেখে মোস্তাফিজুর চোখ ঘুরিয়ে পেছনে দেখার চেষ্টা করল, সাথে সাথে কেউ তার ঘাড়ে চাপ দিয়ে ধরল, খুব জোরে চেপে ধরেছে তাকে। মোস্তাফিজুরের মাথা জানালার সাথে লেগে গেছে। মোস্তাফিজুর নিঃশ্বাস নিতে পারছে না, সে ছটফট করতে লাগলো। কিছুক্ষণ পর তার মনে হতে লাগলো, যেই হাত তাকে চেপে ধরেছে সেই হাতের নখগুলো হয়তো তার ঘাড়ের চামড়া চিরে ভেতরে ঢুকে গেছে। মোস্তাফিজুর একটু পরে পরেই বুঝতে পারল যে তার ঘাড় বেয়ে বেয়ে রক্ত গড়াচ্ছে। মোস্তাফিজুর জ্ঞান হারালো, তারপর আর তার কিছু মনে নেই। মোস্তাফিজুরের যখন জ্ঞান ফেরে তখন সকাল হয়ে গেছে, বৃষ্টি থেমে গেছে, আকাশ ঝকঝকে সাদা, ঠান্ডা বাতাস আসছে জানলা দিয়ে। রাতের ঘটনা মনে হতেই মোস্তাফিজুর ঘাড়ে হাত দেয়, তেমন কিছু মনে হলো না। সে তাড়াতাড়ি ছুটে আয়নার সামনে দাঁড়ালো, আয়নাতে দেখতে লাগলো ঘাড়ে তো কিছুই নেই। তাহলে কি রাতের ঘটনা পুরোটাই ভ্রম ছিল? মোস্তাফিজুরের ফোনটা বেজে উঠল। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে কেউ বলল, এই পৃথিবীতে সবচেয়ে ভয়াবহ জিনিস হলো প্রতিশোধ, আর সেই প্রতিশোধ পরায়ণ আত্মা, তাদের থামানোর কোনো উপায় নেই। কোনো তন্ত্র মন্ত্র, দেব দেবী, যজ্ঞ, তান্ত্রিক, কেউ তাদের থামাতে পারে না। মোস্তাফিজুর রেগে গেল আর বলল, এই মশাই কে আপনি বলুন তো? এবার সবাই এই বান্দাকে হোসেন ভাই বলে ডাকে। ফোন কেটে গেল। মোস্তাফিজুর তাড়াতাড়ি করে কয়েকবার বলল, হ্যালো, শুনুন, হ্যালো। পরিবেশ ও আবহাওয়া খুব ভয়ঙ্কর, সকাল থেকেই আকাশ মেঘে ঢাকা, বাতাসের সাথে হিম করা একটা অনুভূতি বয়ে যাচ্ছে। মোস্তাফিজুর একটা জঙ্গলের ভিতরে অপেক্ষা করছে। হঠাৎ শরীর শিরশির করে উঠল, এবার তার খুব ভয় হতে লাগল। যার জন্য অপেক্ষা করছে তার কোনো দেখা নেই। মোস্তাফিজুর চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। হঠাৎ তার মনে হলো দূর থেকে কেউ যেন তাকে দেখছে, কিন্তু সেটা কিভাবে সম্ভব? এখানে সে ছাড়া তো আর কেউ নেই। মোস্তাফিজুর হাঁটা শুরু করল, তার উদ্দেশ্য যত দ্রুত সম্ভব এই জঙ্গল ত্যাগ করা, কারণ তার বারবার মনে হচ্ছে সে যেন বিপদে পড়তে যাচ্ছে। মনে মনে দোয়া দরুদ পড়তে লাগলো সে। কিন্তু যার মন পাপে কালো তার মুখের দোয়া কোনো কাজেই লাগে না। হঠাৎ বাতাসের একটা ঝাপটায় মোস্তাফিজুরের উপর এক গাদা রক্ত এসে পড়ল। মোস্তাফিজুর ভয়ে চিৎকার করে উঠল, এত রক্ত! মনে হয় কেউ যেন কোনো মানুষের শরীর থেকে সব রক্ত বের করে নিয়েছে। মোস্তাফিজুরের মনে হলো নিশাকে মারার পর তার শরীর থেকেও তো এইরকম রক্ত বেরিয়েছিল। মোস্তাফিজুরের মেরুদণ্ড সোজা হয়ে গেল, মেরুদণ্ডের ভিতরে চিন চিন করতে লাগলো। এখনই যেন পেছন থেকে কেউ মোস্তাফিজুরের ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়বে। ভয়ে মোস্তাফিজুরের কান্না করার মতো অবস্থা হয়ে গেছে। জঙ্গলের পথটা যেন আর শেষ হচ্ছে না, কিন্তু মোস্তাফিজুর তো জঙ্গলের এত গভীরে আসেনি। হঠাৎ এক পাশে একটা পুকুর দেখতে পেল সে। মনে মনে ভাবল, এটা কোথা থেকে এলো, এটা তো এখানে ছিল না। তারপর সে পুকুরের পাড়ে দাঁড়াতেই কেউ তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। মোস্তাফিজুর চিৎকার করে উঠল, কিন্তু সে সোজা গিয়ে পুকুরে পানিতে পড়ল। পুকুরের পানি হাড় কাঁপানো ঠান্ডা। পুকুর থেকে উঠতে যাবে এমন সময় কেউ নিচ থেকে মোস্তাফিজুরের পা টেনে ধরে। মোস্তাফিজুর হাত পা ছুটতে লাগলো। পানির নিচ থেকে কেউ তাকে টানছে। আস্তে আস্তে তাকে টানতে টানতে পানির নিচে নিয়ে গেল। পানির নিচে মোস্তাফিজুর দেখল যে তার সেই তান্ত্রিকের লাশ ভাসছে। এটা দেখে মোস্তাফিজুরের কলিজার পানি শুকিয়ে গেল। সে প্রাণপণ বাঁচার চেষ্টা করল। হঠাৎ তার সামনে ভেসে উঠল পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছে নিশা। তার পুরো শরীর কালো, চোখের মণি লাল টকটকে, আর তার ভিতরে একটু কালো, দেখলেই যেন শরীর হিম হয়ে আসে। মোস্তাফিজুর চিৎকার করে উঠল, আমাকে বাঁচাও, আমি বাঁচতে চাই। বলার সাথে সাথে মোস্তাফিজুরের পা ছেড়ে গেল। সে তাড়াতাড়ি উপরে উঠে আসতে লাগলো, কিন্তু উপরে উঠে দেখে যে উপরে কেউ নেই। হে কি, নিশা কোথায় গেল? মোস্তাফিজুর পালাতে লাগলো। বাতাসের সাথে যেন বরফের টুকরো ভেসে বেড়াচ্ছে। মোস্তাফিজুর ঠান্ডায় কাঁপতে লাগলো। তার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে পালাচ্ছিল। হঠাৎ একটা গাছের ডালে উষ্ঠা খেয়ে পড়ে গেল সে। আবার উঠতে যাবে এমন সময় কেউ তাকে মাটির সাথে চেপে ধরল। মোস্তাফিজুর বুঝতে পারে যে কালকে রাতে যে ধরেছিল সেই আজকেও ধরেছে। মোস্তাফিজুর অনুভব করল তার উপর একটা মেয়ের অবয়ব। তাহলে কি নিশা তাকে ধরেছে? কিছুক্ষণ পর মোস্তাফিজুরকে ছেড়ে দেয় সে। মোস্তাফিজুর উঠে দেখল যে তার সামনে নিশা দাঁড়িয়ে আছে, কিন্তু তার মাথা নেই, শরীর রক্তাক্ত। নিশা মোস্তাফিজুরকে একটা লাথি মারে। মোস্তাফিজুর দূরে গিয়ে পড়ল। নিশার মধ্যে থেকে একটা গর গর আওয়াজ ভেসে এলো। মাথা নেই, আওয়াজটা তার শরীরের ভিতর বা গলার ভিতর থেকে আসছে। ভয়ে মোস্তাফিজুরের শরীর শিউরে উঠল। খানিকক্ষণ বাদে নিশার মাথা দৃশ্যমান হল, সাথে তার শরীর থেকে পোশাক খুলে যেতে লাগল। মোস্তাফিজুর দেখল তার বুকের জায়গায় বড় বড় দুটো গর্ত, রাতের অন্ধকারের মতো কালো। তারপর নিশা পুরো নগ্ন হয়ে গেল। নিশা একটু একটু করে মোস্তাফিজুরের দিকে এগিয়ে আসে। মোস্তাফিজুর ভয়ে পিছিয়ে যেতে লাগল। নিশা আবার গড় আওয়াজ করল। আর নিশা বলল, ছেলেদের শরীরে একটা অংশ রয়েছে, সেটা দিয়ে কালো জাদু করা যায়। মোস্তাফিজুর প্রচন্ড রকমের ভয় পায়। নিশা একটা গাছের ডাল তুলে নেয় হাতে, তারপর সেটা দিয়ে জোরে মোস্তাফিজুরের দুই পায়ের মাঝখানে আঘাত করে। মোস্তাফিজুর চিৎকার করে ওঠে। নিশা আবার আঘাত করে, তারপর আঘাতের পর আঘাত করতে থাকে সেই জায়গায়। কিছুক্ষণ ছটফট করার পর মোস্তাফিজুর নিস্তেজ হয়ে যায়। নিশা মোস্তাফিজুরের দুই পা দুই দিক ধরে চিরে ফেলে। হোসেন তান্ত্রিক, আমি আসছি, এবার আপনার জীবনে শুরু হবে নতুন খেলা। হোসেন ভাই ঘুমের মধ্যে থেকে লাফিয়ে উঠল। কাল রাতে নিশার আত্মা এসেছিল, তারপর একটু আগেই তিনি ঘুমিয়েছেন, এখন আবার এই স্বপ্ন। স্বপ্নে কেউ তাকে হুমকি দিয়ে গেল, তবে কি আবার নতুন কোনো কেস আসতে চলেছে? দেখা যাক তাহলে এরপর কি হয়। কেস সাত, অন্ধকার ঘর। রাতের প্রায় অর্ধেক পেরিয়ে গেছে। গভীর ঘুমে আচ্ছন্ন হোসেন ভাই, চারপাশ পিন পতন নীরব। জানলা দিয়ে আলো এসে পড়েছে হোসেন ভাইয়ের উপর। হঠাৎ হোসেন ভাইয়ের উপর একটা হাতের ছায়া এসে পড়ল। ছায়াটা আস্তে আস্তে হোসেন ভাইয়ের পায়ের দিক থেকে গলার দিকে এগিয়ে যাচ্ছে। সারা শরীর শির শির করে তোলার মতো সেই ছায়া, খুব বেশি ভয়ঙ্কর দেখতে। আবার সেই ছায়া থেকে ধোঁয়াও বের হচ্ছে। হোসেন ভাইয়ের ঘুম ভেঙে গেল। তিনি চারপাশে তাকিয়ে দেখেন কোথাও কেউ নেই। তিনি উঠে বসলেন, কিন্তু তার ঠিক পেছনে একটা কালো ছায়া বসে আছে। সেটা কি তিনি জানেন? হোসেন ভাই সজাগ হয়ে উঠতেই কেউ তার কানের কাছে ফিসফিস করে বলল, হোসেন, আমরা তোমাকে একটা উদ্দেশ্য নিয়ে তাবিজ আর আংটি দিয়েছি, তোমার কি মনে আছে? হোসেন ভাই চোখ বন্ধ করে উত্তর দিলেন, জি। তাহলে এবার উদ্দেশ্য সফল করো। তারপর? হোসেন ভাই খুব ব্যস্ত হয়ে বলল, কিন্তু কোনো উত্তর এলো না। তিনি আবার বললেন, তারপর কি হবে? আমাকে কি মেরে ফেলা হবে? আর কোনো উত্তর এলো না। হোসেন ভাইয়ের পেছন থেকে ছায়াটা অদৃশ্য হয়ে গেল। সব কিছু এখন স্বাভাবিক। পরের দিন রাতে হোসেন ভাই একটা ব্রিজের উপর দাঁড়িয়ে আছে, কারো জন্য গভীর প্রতীক্ষায় তিনি। এখনো খুব একটা রাত হয়নি, 7:30 মতো বাজে। এখানে তার একটা বন্ধুর আসার কথা ছিল, কিন্তু এখনো তার কোনো দেখা নেই। এদিকে তিনি ফোনটাও নিয়ে আসেননি। হোসেন ভাই চাকরিটা ছেড়ে দিয়েছেন। তার বন্ধুর কাছ থেকে কিছু টাকা পাবেন তিনি। টাকাটা নিয়ে একটা জায়গায় যাওয়ার কথা আছে, ফিরে আসতে আসতে কয়েক মাস লেগে যেতে পারে। তাই এক প্রকার বাধ্য হয়ে তিনি সকালেই চাকরিটা ছেড়ে দিয়েছেন। এক ঘন্টা পর সবুজের আগমন ঘটল। হোসেন ভাই খুব ঠান্ডা স্বভাবের লোক, তাই রাগ করলেন না। সবুজ এসেই বলল, সরি হোসেন, একটু দেরি হয়ে গেল। সমস্যা নেই, টাকাটা এনেছিস, এই নে, পুরো 10,000 আছে। ধন্যবাদ, কয়েক মাস হয়তো আর দেখা হবে না, ভালো থাকিস সবাই। কিন্তু হঠাৎ তুই চাকরি ছাড়তে গেলি কেন? ওসব তুই বুঝবি না, চলি। হোসেন ভাই চলে এলেন। আজ রাতেই সব গোজগাছ করে ফেলতে হবে। হোসেন ভাই সব গুছিয়ে ঘুমাতে ঘুমাতে বেশ রাত হয়ে গেল। ঘুমানোর কিছুক্ষণ পর হোসেন ভাই আকস্মিক চোখ খুলেই হাতটা ধরে ফেললেন। ওর হাতে একটা ছুরি রয়েছে, যেটা কিনা হোসেন ভাইয়ের একেবারে গলার ওপর। একটু এদিক ওদিক হলেই ছুরিটা গেঁথে যাবে বুকের ভেতর। হোসেন ভাই বেশ শক্ত করেই হাতটা ধরেছে। হাতের পচা রক্ত মাংস চামড়া খুলে খুলে হোসেন ভাইয়ের উপর পড়তে লাগলো। খুব বিশ্রী দুর্গন্ধ বের হচ্ছে শরীর থেকে। প্রেতাত্মারা সব সময় পচা শরীরে বাসা বাঁধে। মানুষকে ভয় দেখানোর জন্য তারা বিকৃত ও নষ্ট শরীরে ভর করে আসে। কিন্তু হোসেন ভাই তো আর সাধারণ কেউ নয়, তিনি অসাধারণ। হোসেন ভাইয়ের দৃষ্টি সামনের দিকে, কিন্তু ঘর অন্ধকার হওয়ায় কিছুই দেখা যাচ্ছে না। আশপাশে যে আরো অশরীরী ঘুরে বেড়াচ্ছে সেটা বুঝতেই তিনি উঠে বসার চেষ্টা করলেন। এমন সময় হঠাৎ তার নাকে একটা মিষ্টি গন্ধ ভেসে এলো। এই গন্ধটা তার কাছে খুব পরিচিত। এইরকম সুগন্ধ একটা মেয়ের শরীর থেকে ভেসে আসত, কিন্তু সেই সুগন্ধ এত বছর পর এখানে কেন? হোসেন ভাই বুঝতে পারলেন যে তিনি বিপদে পড়েছেন। হোসেন ভাই কিছুক্ষণ পর উঠে বসলেন। ছুরি হাতে লোকটা এখনো তাকে মারার চেষ্টা করছে, হোসেন ভাই তার হাত ধরে রেখেছেন। সুগন্ধটা তীব্র হতে লাগলো, সাথে নূপুরের আওয়াজ। এই ঘরে একটা মেয়ে আছে, মেয়েটাকে হোসেন ভাই চেনেন। এই তো বছর ছয়েক আগের ঘটনা, কিন্তু ওসব কথা পরে হবে, আগে এখান থেকে বাঁচতে হবে। হোসেন ভাই অন্য হাত দিয়ে গলার তাবিজটায় হাত দিতেই কেউ একজন তার সেই হাতটা চেপে ধরল, সাথে সাথে একটা অদৃশ্য শক্তি তরঙ্গ বয়ে গেল পুরো ঘর জুড়ে। হোসেন ভাই ছিটকে গিয়ে খাটের পাশে পড়লেন, মাথায় খুব জোরে আঘাত লেগেছে তার, হয়তো বেশ কিছুক্ষণ অজ্ঞান ছিলেন তিনি। শেষ রাতের দিকে জ্ঞান ফিরতেই তিনি বেরিয়ে পড়লেন, এবার নতুন কিছু করতে হবে, সমস্ত পরিকল্পনা বদলাতে হলো, কারণ সে এসে গেছে আর হোসেন ভাইকে মারার চেষ্টাও করেছে। এবারের মতো তিনি বেঁচে গেছেন, কিন্তু এরপর তো তাবিজ দিয়ে কোনো কাজ হবে না। কেসগুলো সত্যি অদ্ভুত, হোসেন ভাই লোকটাও অদ্ভুত। পুরো ঘটনাটি লিখেছেন রিমন হোসেন ধূমকেতু। তার এই রকমের ভয়ের ঘটনা নিয়ে আবারও হাজির হবে ভূতকল্প। সেই পর্যন্ত সবাই ভূতকল্পের সাথেই থাকবেন। তো শুনে এলাম হোসেন ভাইয়ের কেস ফাইলস গুলো, আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দিন আমাদেরকে। ছোট ছোট কয়েকটা কেস নিয়ে আসলে সাজানো ছিল আজকের এই পর্বটি, হোসেন ভাইয়ের কেসের পর্বটি। আগামীতেও আশা করছি তার নতুন আরো কোনো কেস ফাইলস নিয়ে হাজির হব আপনাদের সামনে। তো সেইটা উপস্থাপন করার সেই আশাবাদ ব্যক্ত করে আপাতত চলুন আর কথা বাড়াবো না, চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। শুনতে থাকুন ভূতকল্প স্বাধীন মিউজিকে।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন শুনছেন আপনারা ভূতগল্প স্বাধীন মিউজিকে। ভূতগল্প আমি বরাবর অভি আপনাদের সাথে শোয়ের শেষে লাইভে আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম। তো আশা করি আজকে আমরা যে ভূতগল্পের এপিসোডটি সাজিয়েছি, 87তম এপিসোডটি সাজিয়েছি, ইনশাল্লাহ মনে হয় সবারই ভালো লেগেছে। আমি কিছু কথা বলি, সেটা হচ্ছিল আমাদের কাছে খুব ভালো ভালো ঘটনা আছে, কিছু কিছু ঘটনা আছে যেগুলো আমি ঈদের আগে দিতে যাচ্ছি না, কারণ ঈদের আগে রোজার মাস, মানুষ ইফতার করে তারাবি নামাজ পড়ে গা হাত পা ছেড়ে দেয়, কেউ রাত জাগতে চায় না, কারণ সেহরির সময় আবার তিনটে সাড়ে তিনটের সময় উঠে সেহরি করতে হয়। তো সেই জন্য আমরা হচ্ছিল এই রোজার মাসে কিছু সিরিজ চালিয়েছি, কিছু ঘটনা রেখেছি, যেগুলো যেমন যে আজকে হোসেন ভাইয়ের যে কেসগুলো, এগুলো হচ্ছিল টোটাল 60টা পার্ট ছিল, সেটার আমরা টোটাল একত্রিত করে আমরা আজকে এটা পাবলিশ করলাম। তো আশা করি ঘটনাগুলো ভালো লেগেছে। আবার কিছু কিছু কমেন্ট আমি পড়ি মাঝে মাঝে, কিছু কিছু কমেন্ট আমি রিভিউ করি, দেখি প্রিভিয়াস কমেন্টগুলো আমি দেখি, সেখানে অনেকে অনেক কমেন্ট করেছেন যে ঘটনাগুলো কেমন কি। আর আগের এপিসোডে যেটা একজন কমেন্ট করেছে যে আপনাদের কোনো কিছু গোছানো নাই, আসলে ব্যাপার হচ্ছে কি, আমরা যে ঘটনাগুলো ভবিষ্যতে চালাবো, ভূতগল্পে ভবিষ্যতে যে ঘটনাগুলো চলবে, সেই ঘটনাগুলো কিছু ঘটনার ট্রেলার আমরা প্রত্যেক এপিসোডে আমরা লঞ্চ করব, যে ভবিষ্যতে ভূতগল্পে কোন কোন ঘটনা থাকছে এরকম আপনাদের জানিয়ে দেব। তো সেক্ষেত্রে ঘটনা পাশাপাশি কিছু ট্রেলার থাকবে, যে অগ্রিম হচ্ছে কোন সামনের এপিসোডে সেই ঘটনাগুলো আসতে চলেছে এরকম কিছু একটা। তো যারা বুঝতে পারেনি তাদের আমি ক্লিয়ার করে দিলাম, তারা অবশ্যই বুঝতে পেরেছেন। আমি একটু লাইভ কমেন্টে যাব, ব্যাপারটা ছিল লাইভ কমেন্টে যাওয়ার আগে আমি আরো কথা বলবো, কিন্তু লাইভ কমেন্টটাকে যাই, কারা কারা আমাদের সাথে ছিলেন, কারা কারা স্টেল আমাদের সাথে আছেন, তাদের সাথে আমি একটু আলাপ করব। আর আমি জানি আপনাদের কাছে এরকম ঘটনা আছে, যারা কাছে ঘটনা থাকলে তারা ভূতগল্পে যদি আপনার ঘটনা শেয়ার করতে চান, অবভিয়াসলি আপনি আর মাথায় রাখতে হবে যে আপনার ঘটনাটি বা আপনার কালেক্ট করা ঘটনাটি অন্য কোন প্ল্যাটফর্মে চলেছে কিনা, এটা আপনি মাথায় রেখে ভূতগল্পে ঘটনা পাঠাবেন। অবভিয়াসলি ভূতগল্পে ঘটনা পাঠালে ভূতগল্পে যদি ঘটনাটি দেখে যে সত্যতা আছে, অবশ্যই ভূতগল্পে আপনার ঘটনাটি সিলেক্ট হবে, কোনো না কোনো এপিসোডে আপনার ঘটনাটি প্রচার করা হবে। তার আগে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আপনাকে জানিয়ে দেওয়া হবে অফিসিয়াল নাম্বার। তো আপনারা ঘটনা কিভাবে পাঠাবেন, আমাদের ইমেল অ্যাড্রেসটা আছে, ইমেল অ্যাড্রেসটা একটু বলে দিই, bhoot.golpo.show@gmail.com, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 01730178995। আচ্ছা, এই দুটা ওয়েতে আপনারা আপনাদের ঘটনা পাঠাতে পারেন। আচ্ছা, আমরা যেটা বলবো, আমি একটু লাইভ কিছু কমেন্টে যাব, কমেন্টে যাওয়ার পরে আবার কিছু কথা বলবো। আমাদের সাথে প্রথমে ছিল হিরো আলম ভাই, তারপর হচ্ছিল আবার ছিল ফয়সাল আরিফিন। অডিও কোয়ালিটি কেমন লাগছে? আচ্ছা, পাওল অমিত আমাদের সাথে আছে, ময়মনসিং থেকে সে শুনছে। আচ্ছা, যেহেতু রোজার মাস, কমেন্টও কম, আমি কমেন্ট পড়তে চাই না, তারপরেও দেখি যেহেতু আপনারা যে পাঁচজন চারজন কমেন্ট করেছেন, এদের কথা না উল্লেখ করলেই নয়, তাদের কথা না বললেই নয়। আচ্ছা, যেটা হচ্ছিল কথা, ফয়সাল আরিফিন ভাই একটা কথা অবজেকশন দিয়েছে, অডিও ক্লিপটা কেমন লেগেছে? আচ্ছা, ব্যাপারটা আমি বলি, আমি প্রায় ছয় দিন খুলনায় ছিলাম না, ছয় দিন পর আমি খুলনা থেকে খুলনায় আসছি, মানে আজকে আসছি। আজকে আমি একটা সময় খুলনায় পৌঁছে, আমার বাসায় পৌঁছে আজকেই আজকের এপিসোডের জন্য টোটালটা রেকর্ড করেছি। আর আগের দিন রাত্রিরে যে অডিও ক্লিপটা, মানে যেটা শুনছেন যে ভালো লাগেনি, সেটা রাহাত ওর মোবাইলে রেকর্ড করেছে, রেকর্ড করে আমার পাঠিয়েছিল যে আমি আসলে আসতে পারবো কিনা, এরকম একটা কনফিউশনে ছিলাম। যদি না আসতে পারতাম তো ও রেকর্ড করে পাঠালে আমি যেখানে গিয়েছিলাম সেখানে বসে লাইভ করবো, এরকম একটা ডিসিশন নিয়েছিলাম। তো আসলে ভূত গল্পর আমি আসতাম না, ভূত গল্পের যেহেতু সাউন্ড নিয়ে কোনো অবজেকশন নাই, সাউন্ড কোয়ালিটি মানে খুবই মানে ক্লিয়ার রাখার চেষ্টা করি, তো সেই প্যাটার্নটা আমি নষ্ট না করার জন্যই আমি কিন্তু আজকে খুলনা চলে এসেছি। এখন আমি টায়ার্ড, আমি এখনো ঘুমাইনি, আমি লাইফটা শেষ করে আমি ঘুমাতে যাব ইনশাল্লাহ, মানে খাটে শুলে আমি ঘুমা যাবো, এটুকু আমি শিওর, আমি খুব টায়ার্ড। তো এই জিনিসটা মাথায় রেখে, সাউন্ড কোয়ালিটি মাথায় রেখে আমরা কিন্তু লাইভে আজকে এই হচ্ছিল রেকর্ড করে জাস্ট পাবলিশ করলাম। একটা জাস্ট ঘটনা রেকর্ড ছিল, আগন্ত যে ঘটনাটা, ওইটা হচ্ছিল কালকেও রেকর্ড করে পাঠিয়েছিল, ওইটার আমি একটু ইফেক্ট ইউজ করে জাস্ট আপনি পাবলিশ করেছি। আচ্ছা, আমাদের সাথে আছে শাহজান, শাহজান আমাদের সাথে আছে ভাই, ইফ্রিতে এপিসোড কই। আচ্ছা, এই যে শাহজান ভাই, ইফ্রিতটা আশা আছে এপিসোড, ইফ্রিতের অন্তিম পর্ব আছে, তো অন্তিম পর্ব হয় 79 না 90, এই দুটো এপিসোডে, যে কোনো একটা এপিসোডে ইনশাল্লাহ আমরা পাবলিশ করব। আপনারা কথা দিলাম, মানে আপনাদের ভূত গল্পের সবার উদ্দেশ্যে আমি কথা দিলাম, হচ্ছে এপ্রিল মাসের, মানে এই মাসের 89 অথবা 90, দুটো এপিসোডে, যে কোনো একটা এপিসোডে অন্তিম পর্ব পাবেন ইনশাল্লাহ। মানে এই মাসে আমি ইফ্রিটটা পাবলিশ করব, আর ওই দুইটা এপিসোডে যে কোনো একটা এপিসোড আমি পাবলিশ করব, 89 অথবা 90। আচ্ছা আচ্ছা, হাসিবুল ইসলাম লিখছেন ভালো ছিল ঘটনাগুলো, থ্যাংক ইউ ভাইয়া। চেষ্টা করছি রোজার মাস কিছু কিছু ঘটনা রাখার, যেটা আসলে না রাখলে নয়। আবার ভালো ঘটনাও দিতে পারছি না কেন, ভালো ঘটনা দিলে দেখাল অডিয়েন্স থাকছে না, কেউ কেউ শুনছে না, কেউ কেউ পরে শুনছে, কমেন্ট আসছে না, এই জন্য ঈদের পরে চাচ্ছি, রোজার ঝামেলাটা যাক, ঈদের পরে চাচ্ছি ইনশাল্লাহ ভালো ভালো ঘটনা আপনাদের সাথে শেয়ার করবে ভূত গল্পের মাধ্যমে। তো আমি যেটা বলছিলাম যে আজকের ইনস্ট্যান্ট রেকর্ড করে, ইনস্ট্যান্ট সন্ধ্যের সময় আমি রেকর্ড করে সেগুলো রেন্ডার করে আমি পাঠিয়ে দিয়েছি। তো একটা অডিও ক্লিপের মানে মোবাইলে রেকর্ড করা, ওইটা একটু ঝামেলা ছিল, এছাড়া সবই মোটামুটি ঠিক ছিল। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের একটু অ্যানাউন্স করি, সেটা হচ্ছিল যেহেতু বুধবারে যদি ঈদ হয়, বা মঙ্গলবারে তো হবে না, বুধবারে ঈদ হলে, যাই হোক, আমরা বুধবারে কোনো স্পেশাল এপিসোড করছি না, যেহেতু সোমবারে আমাদের রেগুলার শো থাকছে, তো সোমবারে 88তম এপিসোডটাই আমরা ঈদ স্পেশাল এপিসোড করব। তো ওইখানে কোনো সিরিজ রাখছি না, ওইখানে লেখক রিয়াজ রাজের একটা ঘটনা থাকছে, তারপর জিনের চোখ একটা ঘটনা থাকছে, কিছু কিছু মানে প্রত্যেকটা যে কটা ঘটনা সিলেক্ট করছি ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। যদিও ঈদের আগে 27 বা 28 রোজে হবে, তো অডিয়েন্স আমি পাবো না, তারপরেও যেহেতু ঈদের শো করছি না, ঈদের স্পেশাল কিছু ভাইব রাখার জন্য কিছু ঘটনা আমরা অষ্টশীতে রেখেছি ইনশাল্লাহ। ইনশাল্লাহ যারা এখন শুনছেন অবশ্যই চেষ্টা করবেন অষ্টশীতে লাইভ শোনার, নাহলে পরবর্তীতে ঈদের পরে ঝামেলা সবকিছু মিটমাট করে তখন ইনশাল্লাহ। তো যাই হোক, আমি আর কথা বলবো না, কথা বাড়াবো না, আমি অনেক ক্লান্ত, আমি এখন শুয়ে পড়বো, লাইফটা শেষ করে শুয়ে পড়বো। আমার জন্য সবাই দোয়া করবেন, কারণ আজকে আমি প্রচুর টায়ার্ড, আমি সকালে সেই মানে কালকে সেরি করে আমি ঘুমাইনি, সকালবেলায় বাসে উঠে খুলনার উদ্দেশ্যে চলে আসছি, ইনশাল্লাহ ফাইনালি আজকে শোটা ঠিক রান করতে পারছি ঠিকঠাক, সব আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায়, যারা আপনার সাথে আমার সাথে যারা এতক্ষণ আছেন। আমার আমার 1000 লোক দরকার নেই, আমার 10,000 লোক দরকার নেই, আমার 1,00,000 লোক দরকার নেই। আমার যারা ভালোবাসার লোক ভূত গল্প, যারা এখন স্টিল নাও শুনছেন, যারা স্টিল নাও ভূত গল্পকে এখনো পর্যন্ত শুনছেন যারা আছেন, তারা হোক 50 জন, তারা হোক 100 জন, তাদেরই আমার পাওয়া, তাদেরই আমার চাওয়া। তো তাদের জন্যই আজকে কষ্ট করা এই শোটা রান করতে পারছি, শোটা সুন্দরভাবে পাবলিশ করতে পারছি, ঠিকঠাক মতন সম্প্রচার করতে পারছি, শুধুমাত্র আপনাদের ভালোবাসায়, আপনাদের জোরে। তো আপনারা ভূত গল্পকে যেভাবে ভালোবেসেছেন, ইনশাআল্লাহ ভবিষ্যতে আমি ভূত গল্প ভালোবেসে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আচ্ছা, আমি কথা বলবো না, আমি চলে যাব, দেখা হবে সামনের সোমবার ঈদ স্পেশাল একটা এপিসোড নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবভিয়াসলি ভূত গল্পের সাথে থাকবেন। গুড নাইট, আল্লাহ হাফেজ।